পহেলা মার্চ 2016 মারকাজ উৎসন্না কচুয়া যাদবপুর।
আলহামদুলিল্লাহ যেগুলো মানুষ দেখতেছ এই দুনিয়াতে সব এগুলো শিশু বেবুজ যে আল্লাহর মহব্বত হাসিল করে নাই, আল্লাহর প্রেমিক আল্লাহর দেওয়ানা হয় নাই, এগুলি সব নাবালিক, সব বেবুজ। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফে বলেন যে একে মি বিনি খিলাফ আদমান নেস্তন্দ আদম খিলাফ আদমান, যে যেসব মানুষকে দেখো যে দেখতে মানুষ মনে হয়, আদমের সন্তান মনে হয়, কিন্তু হযরত আদমের মতো আল্লাহর দেওয়ানা না, আল্লাহর হুকুম পালনে সে আল্লাহর হুকুম পালনের জন্য অনুরক্ত না, আসক্ত না, আল্লাহর জন্য জিন্দগিকে বন্দিকে বলব বানায় নেই, আল্লাহকে নিয়ে ব্যস্ত হয় নাই, এগুলো দেখতে মানুষের আকৃতি হলো, আসলে এগুলি মানুষ না। এবং মাওলানা রুমি রহমতুল্লাহ আলী বলেন আদমিয়ত লাহম শাম ও পোস্ত নেই, যে মোটা তাজা হলে সে মানুষ হয় না, আদমিয়ত জুজরে যায় দোস্ত নেই, যে আল্লাহকে যে রাজি করে নাই সে মানুষ হইতেই পারে না। হযরত হাকিম মুহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভি নওরুল্লাহ তাআলা মারকাজহ বলতেন যে আগর ইয়ে ইনসান ইনসান বন যায় তো এই সব কুছ হয়, এই মানুষ যদি সত্যিকার মানুষ হয় তো মানুষেরই জন্য সবকিছু, মানুষই সবচেয়ে বড়। আর ইনসান বনে কা তরিকা ইয়ে হ্যায় কি আল্লাহ তাআলা সে সহি তাআল্লুক পয়দা হো যায়। আর মানুষের মানুষ হওয়ার তরিকা হলো, রাস্তা হলো এই যে আল্লাহর সঙ্গে নিবিড় গভীর সম্পর্ক পয়দা করা, প্রেমের বন্ধন পয়দা করা, আর মহব্বতের সম্পর্ক পয়দা করা। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আদমা পানায় দিলবন্ধম বজ তর্কে কৃষ্ণ সুরতে গন্ধম ভোগ, হে আদম সন্তান তোমরা আমার সঙ্গে মহব্বতের সম্পর্ক কায়েম করো। আল্লাহ পাক বলেন হে আদম সন্তান তোমরা আল্লাহর সঙ্গে, আমি আল্লাহর সঙ্গে নিবিড় মহব্বতের সম্পর্ক এবং বন্ধন পয়দা করো। আদমা মানায় দিলবন্ধম বজ তর্কে কৃষ্ণ সুরতে গন্ধম ভোগ, এই দুনিয়ার রং তামাশা এবং জাহির চাকচিক্য এগুলোর থেকে তোমরা নজর সরাও। ভারতে এক বুজুর্গ ছিলেন নকশবন্দিয়া তরিকার হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহ এলাহাবাদ রহমতুল্লাহ আলী, তিনি বলতেন যে হাকিকত মৃত্যু রহনা হি বাহু রহনা, যে আসল জিন্দগি হল মাওলাওয়ালা জিন্দগি, মাওলার জিকিরওয়ালা জিন্দগি, মাওলার মহব্বতওয়ালা জিন্দগি, আল্লাহ পাকের মহব্বতের নেশাওয়ালা জিন্দগি। হ্যাঁ حقیقت میں تو رہنا ہے. حقیقت میں تو رہنا ہے یہی بحق ہو رہنا, حقور مدے زندگی کٹانا, اللہ پاک رے نام یا زندگی کٹانا, اللہ محبت زندگی کٹانا, کہنو اللہ رے ذکر مشغول, کہنو تلاوت مشغول, کہنو سجدہ پڑے آسے, کہنو کام تے سے اللہ پاک رے چاہتے. نسائی شریف حدیث اسے کہ رسول پاک صلی اللہ علیہ وسلم اخلاق اور حال اور زندگی رنگ چھل جو کانا رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم یذکر اللہ فی جمیع احیانہ, سرو حالتے رسول پاک صلی اللہ تعالی علیہ وسلم اللہ ذکر اللہ سرنے اللہ محبت ڈوبے تھکتے. اللہ تعالی سے زندگی ہمارے سکل کے نصیب کرے. قرآن شریف رب العالمین بولتے ہیں যে তোমাদের জিন্দগি যেটা আমি চাই যে সেই জিন্দগি বানাবো আমার রসুল সাল্লামের জিন্দগির মডেল মোতাবেক. লকদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে আমার রসুল সাল্লামের মধ্যে, যে আমার রসুলের মধ্যে তোমাদের জন্য সুন্দর নমুনা, কামিল নমুনা, নিখুঁত নমুনা, নির্দাক নমুনা মৌল, যে এই নমুনা আমি পছন্দ করি, এই মোতাবেক তোমরা জিন্দগি বানাও. রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বহালতে আল্লাহ পাকের মহব্বতে ডুবে থাকতেন, আল্লাহ পাকের জিকিরের ভিতরে ডুবে থাকতেন. আল্লাহ তাআলা সেরকম জিন্দগি আমাদের নসিব করে দেন. আমার ভাইরা, যে সকল মানুষ জিন্দগি বানায়, দিল বানায় এরকম যে আল্লাহর মহব্বতওয়ালা, আল্লাহর ইয়াদওয়ালা, তো আল্লাহর কসম দুনিয়ার জীবনটাই তার কাছে জান্নাতের মতো লাগে. হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমাতুল্লাহ খলিফা ছিলেন ভারতে. হযরত খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে ভাই মুসলমান, যে আল্লাহর মহব্বত, তাকওয়ার জিন্দগি, জিকরুল্লাহর সুন্নত আর আউলিয়াদের সোহবতের বরকতে আমার কাছে লাগে কি যেন এই দুনিয়াতেই সর্বদা আমি জান্নাতে বাস করি. মেয়ে রেহতা হু দিন রাত জন্নত মে গোয়া, মেরে বাগ দিল মে রুগুল কারিয়া আয়, অন্তরে এমন নূর আমি দেখি, অন্তরটাকে আমি এমন ফুল বাগান দেখি, নিত্য নতুন ফুল ফুটে আমার অন্তরে, আমার এমন সুন্দর এক জিন্দগি, এমন শান্তিময় এক জিন্দগি রব্বুল আলামিন আমাকে দান করছেন, তো আমার মনে হয় যে দুনিয়াতে আমি সর্বদা জান্নাতে বাস করতেছি. আল্লাহ তাআলা আমাদের এক এক নিঃশ্বাস জিন্দগি এরকম বানায় দেন. আমার প্রিয় মুর্শিদ কুতুব আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম,
আপনারা যারা যে উলামায়ে দ্বীনকে বিশ্বের শ্রেষ্ঠ এই আইম্মায়ে দ্বীন ফোকাহায়ে কেরামকে বাদ দিয়ে ইসলামের কান্ডারি হওয়ার স্বপ্ন দেখতেছেন, ওই কপাল পোড়ারা যেভাবে পুরো ধ্বংস হয়ে গেছে, আপনাদেরকেও তওবা না করলে এইভাবে পুরো ধ্বংস হয়ে যাওয়া লাগবে, একদম সারখার হয়ে যাওয়া লাগবে. আল্লাহ পাকের আযাব ও গজব থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় থাকবে না. কেন বলতেছিলাম যে হাদিসে হাদিসে কুদসি রব্বুল আলামিন বলেন, মান আদালি বালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার কোন একজন ওলির বিরুদ্ধে যে শত্রুতা করবে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম. তো আপনারা তো সেই পথ ধরছেন যে এত বিশ্বের শ্রেষ্ঠ উলামায়ে দ্বীন আউলিয়া কেরাম যারা আল্লাহ পাকের মকবুল বান্দা, মাহবুব বান্দা, সারা বিশ্বের উলামায়ে দ্বীন যাদেরকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন, তারা আল্লাহ পাকের কত বড় মকবুল বান্দা, শুনতেছেন আপনারা? আর তাদের বিরুদ্ধে এরকম সানায়া সানায়া বেয়াদবি করতে থাকা, সীমা লঙ্ঘন করতে থাকা, আল্লাহর কসম আল্লাহর গজবকে দাওয়াত দেওয়ার কাজে লিপ্ত হচ্ছেন আপনারা. ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি হাম্বলি মজহাবের যিনি ইমাম, কিন্তু আমাদের পরম শ্রদ্ধার পাত্র, শুনতেছেন আপনারা? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কোন এক হক কথা বলতেছিলেন, কিন্তু ওই সময়ের যে মুসলমান গভর্নর সেই কথা বন্ধ করার জন্য বারবার চাপ সৃষ্টি করতেছিল. হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে জীবন দিব, কিন্তু এই হক কথার প্রচার এক মুহূর্তের জন্য আমি ত্যাগ করতে পারবো না. এই কারণে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে অত্যাচার করছিল, ফিল্ডে খোলা ময়দানের ভিতরে খাড়া করে বেত্র দণ্ড লাগাইতেছিল, দুর্রা মারতেছিল। ইমাম মাহমুদুল হাম্বল রহমতুল্লাহ আলাইহি তখন পায়জামা পরিহিত ছিলেন, পায়জামা পরা ছিলেন, যে দুর্রার আঘাতে তার পায়জামার ফিতা ছিঁড়ে গেছে, খুলে গেছে পায়জামার ফিতা, খুলে গিয়া একদম নিচের দিকে পড়ে যেতেছিল। হাজার হাজার মানুষ যখন মুসলমানরা যে সীমাহীন শ্রদ্ধা ভক্তিতে বিগলিত, তারা অত্যন্ত বেদনা হত, ব্যথিত, হায় আজকে কি হচ্ছে। কিন্তু যখন তারা দেখতেছিলেন যে তার এই পায়জামা উপর থেকে নিচে নামতেছে বেতের আঘাতে, দৌড়ার আঘাতে, তখন সব মুসলমান পরেশান, এই মহান ইমাম আজকে আমাদের সম্মুখে একদম বিবস্ত্র হবে, এটা আমরা কিভাবে সহ্য করব। কিন্তু জালেমরা এত সীমা লঙ্ঘনকারী ছিল, এত ভয়ঙ্কর ছিল, যাদের নামকে আল্লাহ পাক চিরদিনের জন্য পৃথিবী থেকে মুছে দিয়েছেন, আল্লাহর বিরুদ্ধে, হকের বিরুদ্ধে, হকের ঝান্ডাবাহীদের বিরুদ্ধে, যারা এইভাবে একসময় শক্তির এবং দাপট প্রদর্শন করছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার এই পৃষ্ঠা থেকে এইভাবে নিশ্চিহ্ন করে দিয়েছেন। তো সব উলামায়ে কেরাম যারা দেখতেছিলেন মুসলমান ভাইরা পেরেশান কি হবে, কিন্তু হঠাৎ তারা দেখলেন যে কি হল, হঠাৎ আপনাতেই পায়জামা উপরের দিকে উঠে গেছে, কারো স্পর্শ করা ছাড়া। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই এই জালেমের নির্যাতনের হাত থেকে যখন মুক্তি পেলেন, তখন ওলামায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হযরতজি, যে আপনার ওই সময় যে অবস্থা ছিল, পায়জামা যখন খুলে গিয়ে নিচের দিকে পড়ে যেতেছিল, আমরা তো পেরেশান যে এর থেকে আমাদের মৃত্যু ভালো, কিন্তু হঠাৎ দেখলাম যে পায়জামা উপরের দিকে উঠতেছে, কি ব্যাপার ছিল। হযরত ইমাম মাহমুদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বললেন, এই অবস্থার সম্মুখীন যখন আমি হলাম, তো সাথে সাথে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে বললাম, হে আল্লাহ, আহমদের ইজ্জত এখন তুমি রক্ষা করতে পারো। সাথে সাথে আমি দেখলাম গায়েব থেকে কোন হাত এসে আমার পায়জামার ফিতা বাঁধিয়ে দিতেছে। শুনতেছেন ভাইয়ারা? হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালাল ও দিয়া ক্যা বুঝেগা হাওয়া আছে, ডিস্কো রোশন করে কুদরত হক, ইং তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আল্লাহ পাকের দিনে সাহায্য যারা করেন, রব্বুল আলামিন নিজে তাদের সাহায্য অবতীর্ণ হন, আল্লাহ পাক নিজে তাদের সাহায্য করেন, আল্লাহ পাক আসমান থেকে তাদেরকে শক্তির যোগান দেন, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেন, খালি বদরের যুদ্ধে আল্লাহ পাক সাহায্যের জন্য ফেরেশতা পাঠাবেন এমন কোন কথা না। হ্যাঁ, ও মালিক হ্যায় জাহাঁ চাহে তাজাল্লি, আপনি দেখলায় নেই মশরুত হ্যায় উনকি তাজাল্লি, তুর সিনা সে হ্যাঁ লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু তার প্রিয় বান্দা তাদের সাহায্য করতেই থাকবেন কিয়ামত পর্যন্ত ফেরেশতাদের মাধ্যমে। শুনতেছেন আপনারা ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। মুসলমানদের উপরে আফসোস লাগে, ও অমুক পিসা হুজুরের মুরিদ, অমুক পিসাহেব কেবলার মুরিদ, অমুক গাউস আজমের মুরিদ, অমুক হজরতের মুরিদ, অমুক দলের মুসলমান, কি মুসলমান তোমরা? যখন সারা দুনিয়ার কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা, ইসলামের সব দুশ্মনরা সম্মিলিতভাবে মুসলমানদেরকে নির্মূল করা, নিশ্চিন্ত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত, শুধু তা না লম্প ঝম্পে ব্যস্ত। আজকেও পত্রিকায় পড়তেছিলাম যে মুসলমানদেরকে ধ্বংস করব, খতম করে দিব, নির্মূল করে দিব। কি বলবো, আমি নাম বলতে চাই না ও সকল দেশের, আমরা পছন্দ করি না ফেতনা ফসাদ বৃদ্ধি হোক। শুনতেছেন ভাইরা? যারা এই সকল করে আল্লাহ তাদের হেদায়ত দেন, অথবা এই পৃথিবীর অস্তিত্বকে একটা একদম বিরস্তিত্ব করে দেন, ধ্বংস করে দেন তাদেরকে আল্লাহ তাআলা। হ্যাঁ, কি বলার আর। তো সারা দুনিয়ার কাফের শক্তিগুলো যখন এরকম ঐক্যবদ্ধ ইসলামকে মিটানোর জন্য, তখন মুসলমানরা আছে কোর তাকাবর টুবি দাঁড়িয়ে নিয়ে ঝগড়া ফসাতে ব্যস্ত। হ্যাঁ, অমুকে টুবি পছন্দ হয় না, এই হয়েছে সেই হয়েছে, এলেম কতটুকু, লেখাপড়া করছে কি, কোরআন সুন্নার জ্ঞান কতটুকু, গায়ের চূড়ার তেল দিয়া বিজয় অর্জনের ধান্দা। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন, তোমাদের আমি বিজয়ী বানাবো, তোমরা নিজেকে কামেল ইমানওয়ালা বানায় আমাকে দেখায় দাও। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। শুনতেছেন ভাই আপনারা? হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু বলেন, হে মুমিনরা, তোমাদের কোনো টেনশন করতে হবে না, হিম্মত হারা হবে না, তোমরা কোনো টেনশন করো না, সারা বিশ্বে তোমাদেরকে আমি বিজয়ী বানাবো, সর্বোচ্চ সম্মানের আসন মসনদ তোমাদেরকে দান করব, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা কামেল ঈমান কামেল দ্বীনওয়ালা হও। কামিল ইসলাম বলা হোক, আমার পূর্ণাঙ্গ সন্তুষ্টির জীবন বলা হোক, তা আমার অঙ্গীকার এটা তোমাদের জন্য। হ্যাঁ, আজকে সেই জিন্দগি কোথায় আজকে আমাদের মধ্যে? ভারতের এক বুজুর্গ আল্লাহ ভালা বলছিলেন যে ওয়াদায় গালবা হয় মুমিন কে লিয়ে কুরআন মে, মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিজয়ের অঙ্গীকার আছে, আল্লাহ পাক তাদেরকে নিশ্চয়ই মদত করবেন, বিজয়ী বানাবেন। ফের জুতো গালিবনিহি কুছ কসর হয় ঈমান মে, হে মুসলমান তারপরও আল্লাহর এমনি অঙ্গীকারের পরও তুমি মুমেন মুসলমান, অথচ তুমি লাঞ্ছিত, তুমি পদজ্বলিত, তুমি নিষ্পেষিত, তুমি নির্যাতিত। কেন? কারণ কি? যে আল্লাহর অঙ্গীকার আল্লাহ পাক তো ভঙ্গ করতে পারেন না, তার নিঃসন্দেহে তোমার ঈমানি জীবন যেটা আল্লাহ চান, আল্লাহ পাক এসে শর্ত পূরণের ক্ষেত্রে নিশ্চয়ই তোমার ত্রুটি আছে, ঘাটতি আছে, সেটা তুমি ঠিক করো, তা আল্লাহর মদত নিশ্চয়ই তোমার জন্য আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। এজন্য এত মাথা খারাপ করার কোনো দরকার নেই। অনেকের মাথা খারাপ হয়ে যায়, চলো আন্দোলনে নামি, মিছিলে নামি, আন্দোলন আর মিছিল দিয়ে কিছু হবে না। শুনতেছেন আপনারা? আমাদের দিন ইমান ঠিক হলে আল্লাহর কসম আল্লাহ পাকের মদত আসবে, আসবে ইনশাআল্লাহ। আমার দিন ইমান ঠিক নাই, আমি নিজে গুনাহ থেকে বাঁচব না, আমি সুন্নত তরিকা ফলো করব না, আমাদের ঘরের মধ্যে দিন থাকবে না, ইসলাম থাকবে না, রাস্তায় গিয়ে মিছিল করব, ইসলাম জিন্দা হবে, আল্লাহ পাকের এমন কোন নিজাম নাই, কোন বিধান নাই। শুনতেছেন আপনারা? খুব খেয়াল করে শুনেন, যারা ইসলামের জন্য আন্দোলন করতে ময়দানে নামতে থাকেন, দেখা যায় যে ওই পায়জামা লুঙ্গি এবং প্যান্ট টাকটুন নিচে পড়ে আছে। হ্যাঁ, টাকটুন নিচে পায়জামা পরা, লুঙ্গি পরা, প্যান্ট পরা, এটা কি সুন্নত মোতাবেক নাকি সুন্নতের খেলাফ? বরং সম্পূর্ণ হারাম, সম্পূর্ণরূপে হারাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কয়েক ধরনের মানুষ যারা কাউকে কোন দান করার পরে খোটা দেয়, এবং যারা বেচা কিনা করে মাল চালায় মিথ্যা কথা বলে, আল মুনফিক বা আল মুনাফিক সিলাতাহু বিল হালাফিল কাযিব আল মান্নান, যে খোটা দেয় মানুষকে কিছু দেওয়ার পরে, আর যে আল মুসবিল, যে দাঁড়ানো অবস্থায় বা হাঁটা অবস্থায় কাপড় পরে পুরুষ মানুষ, কিন্তু সেটা পরে টাকনুর নিচে, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের কতগুলো শাস্তি, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক গুসসার কারণে এদের সঙ্গে কিয়ামতের দিন কথাই বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদের অপবিত্র অবস্থা থেকে, অপবিত্র জীবন থেকে আল্লাহ তাদের পবিত্রই করবেন না, আর অপবিত্র অবস্থায় থাকলে তাকে জান্নাতে প্রবেশ করতে দিবেন? যে পবিত্র হবে না তাকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না। লা ইউযাক্কিহিম মানে জান্নাতে যাওয়ার উপযুক্ত তা তার হবেই না, ওয়ালা ইউযাক্কিহিম, এবং ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক, কোন সুখে কোন উল্লাসে কোন ফুর্তিতে আমরা এরকম মুসলমানরা সেইভাবে টাকলুন নিচে পায়জামা, মাওলানা সাহ, ইমাম সাহ, মসজিদের খতিব সাহ জুমার নামাজ পড়াইতে গেছেন পায়জামার টাকলুন নিচে। সেদিন জিজ্ঞাসা করলাম এক হুজুরকে যে মাওলানা সাহ মানুষ কোর্তা একদম টাকলুর নিচে বা টাকলুর ছুঁই ছুঁই, বললাম যে এটা, বললেন যে এটা কি ব্যাপার, জায়েজ আছে? না, সৌদি আরব থেকে একজন গিফট করছে, সৌদি আরব থেকে গিফট করছে বা যেখান থেকে গিফট করছে, গিফটে গিফট দিয়ে আমার কি দরকার? আমার তো দরকার আল্লাহ রসুলের সন্তুষ্টি। মৌলবী মৌলবী মাওলানা সাহ হইয়া মহাদ্দেশ সাহ হয়ে আমরা মাদ্রাসায় পড়াই, আর আমাদের নিজেদের জিন্দগি সুন্নতের অনুসরণে নাই, সুন্নতের মোতাবেক নাই। হ্যাঁ, এখন আমরা দিন পড়াই, মিশকাত শরীফ পড়াই, বুখারী শরীফ পড়াই, কোরআনের তাফসির পড়াই, আমাদের সামনে ছেলেরাও বসা মেয়েরাও বসা। হ্যাঁ, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ছেলেদেরকে মেয়েদেরকে একসাথে নিয়ে বসাইতে বলছেন আমাদেরকে। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন, হে রসুল কুল লিল মুমিনিনা ইয়াগুজ্জু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন নজর হেফাজত করে নারী থেকে, ওয়া কুল লিল মুমিনাত ইয়াগুজ্জুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না, এবং নারীদেরকে বলেন, মুসলিম নারীদেরকে বলেন তারা যেন পুরুষ থেকে নজর হেফাজত করে। এখন ইসলাম শিখার জন্য ডাইরেক্ট সামনাসামনি বসা, এটা কি ইসলাম হলো? এবং মুসলিম সরকারগুলো যে ইসলামী শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যদি এইরকম সীমা অতিক্রম করেন, তাহলে এটা ইসলামের খেদমত থাকলো কোন জায়গায়? মুসলিম বিশ্বের সরকাররা যারা এটা মনে করেন যে না আমাদের জেনারেল শিক্ষায় জাগতিক শিক্ষক তৈরি হচ্ছে এবং পার্থিব জীবনের জরুরত পুরো হওয়ার এখানে ব্যবস্থা হচ্ছে এটাও দরকার, কিন্তু আসমানি শিক্ষাও থাকা দরকার। মুসলিম সরকারগুলো যারা এই কথা মনে করেন বিশ্বাস করেন মনে প্রাণে, আর সেই কারণে ইসলামের খেদমতের জন্য এই কিছু ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ওইভাবে চালু রাখার চিন্তা করেন, বরং চিন্তাই করেন না, তার জন্য ব্যবস্থাপনা রাখেন তারা, কিন্তু সেখানে যে ছেলে মেয়েদের সম্মিলিত শিক্ষা দেওয়া এইটার ব্যবস্থা রাখা, এটাও কি জান্নাতে যাওয়ার পথই তৈরি করতেছেন আপনারা, নাকি জাহান্নামের পথ প্রশস্ত করা হচ্ছে? কি হলো আজকে মুসলমানদের, মুসলমানদের সারা শরীরে যে তনহামা দাগ দাগ সুতপুমা কুজা কুজা নেহাম, সর্ব শরীরে যদি এমন রোগ হয় তো ডাক্তার চিকিৎসা করবে কোন কোন অঙ্গের কোন কোন রোগের?
চলো ভাই কি করো মিয়া তুমি, আল্লাহ আমাদের প্রতি মেহরবানি করেন। এক অফিসে এক মুসলমান অফিসার ভাইরা অনেক পীড়াপিড়ি করলেন, একটু বসতেন একটু চা খাইতেন, বসলাম ভাই তারা মহব্বত করেন, এটা আল্লাহ পাকের রহমত। যে কোনো মুসলমানই হোক, মুসলমানের বাইরে জীবনে ত্রুটি আছে সেটা হিসাব কিতাবের দায়িত্ব আমাদের কারো উপর নেই, আমরা কেউ ঠিকাদার না, রব্বুল আলামিন দেখবেন কিয়ামতের ময়দানে, হয় আল্লাহ মাফ করে দিবেন যে যা তুই জান্নাতে, দোষ দেখলে দুনিয়া দেখছে আমি তোকে মাফ করে দিলাম, আল্লাহ পাকের ক্ষমতা আছে এখতিয়ার, কি কথা বুঝুন নাই। আর যদি আল্লাহ পাক শাস্তি দিতে চান তো শাস্তি দিতে পারেন, কিন্তু গুনাগারকে ঘৃণা করা হারাম, গুনাকে ঘৃণা করা ফরজ, কিন্তু গুনাগারকে ঘৃণা করা সম্পূর্ণ হারাম আল্লাহ পাকের এই পবিত্র শরীয়তে। শুনতেছেন আপনারা ভাইরা, এই পবিত্র দিন শরীয়তে গুনাগারকে গুনাগার বন্দাটাকে ঘৃণা করা সম্পূর্ণ হারাম, একটা জঘন্য গুনাহে কবিরা, গুনাগারকে ঘৃণা করা, হ্যাঁ গুনাকে ঘৃণা করা ফরজ। এজন্য যাকে মদ খাইতে দেখলাম না বেনাম নামাজ ত্যাগ করতে দেখলাম, এরকম যদি ঘটনা হয় কোন কোথাও, তাহলে সেই অপরাধটাকে অপরাধ মনে করা এটা ফরজ, কিন্তু ওই অপরাধী বান্দাটাকে ঘৃণা করা সম্পূর্ণ হারাম এবং গুনাহে কবিরা। শুনতেছেন ভাই আপনারা, ইসলাম এত সুন্দর, এত উন্নত, এত পবিত্র, এত মার্জিত ইসলামের এক একটা বিধান। তো ওখানে বসলাম, পরে এক একজন আসে, ইনি অমুক স্যার, ইনি অমুক অফিসার, ইনি বলে যিনি আমার বস, তার একজন আসছেন উনি দাড়ি একদম মুন্ডানো প্যান্ট শার্ট পরা, উনি আসছেন এবং খুব মুসকি মুসকি হাসেন, খুব খুশি আমাকে দেখে, পরে মনে হয় যে খুব আপনজন ঘনিষ্ঠ, কিন্তু চেহারা তো চিনি না। তো মুসাফা করলেন উনি, খুব মহব্বতের রঙেই মুসাফা করছেন আন্তরিকতার সাথে, তার এই সুন্দর গুণগুলো দেখে আমি বড়ই আকৃষ্ট হচ্ছিলাম যে এত সব অফিসারদের মধ্যে তার এই ব্যবহার আচরণের রঙটাই দারুণ আকর্ষণীয় এবং অত্যন্ত ফুলের, তাই না? কি ব্যাপার, যাই হোক হয় এক এক মানুষ একরকম। কিছুক্ষণ পর অফিসারদের একজন বললেন ইনি মরণে চায়, আমি তাকাইলাম যে আচ্ছা, আমি বললাম আচ্ছা, পরে ওই লোক তো কিচ্ছু বলে না, সে শর্মিন্দা, সে নিজে লজ্জিত, এটাও একটা গুণ যে নিজের ত্রুটি এবং দোষের কারণে নিজের মধ্যে অনুভূতি থাকা, অনুতাপের মন থাকা, এটাও গুণ, এটাও প্রশংসনীয়, নিজের ভুলটুকু ভুল সে ভুলটুকুকে ভুল মনে করতে পারাও একটা মনুষ্যত্ব, এটাও একটা উন্নত গুণ, তার মধ্যে সেই জিনিসটা লক্ষ্য করলাম আমি। পরে লোকেরা বলল যে ইনি মাওলানা সাহেব, তা আমি জিজ্ঞাসা করলাম তো নিজের কি কি যোগ্যতা, ডিগ্রি কি কি পার্সেন্ট রয়েছেন, এগুলি উনি বললেন। যাই হোক ভাবলাম যে এক মুসলমান ভাই আল্লাহ কিছু ত্রুটি আছে, কিন্তু যেহেতু এলমে দ্বীনের লাইনে ছিলেন তার অনুভূতিটুকু এখন পর্যন্ত জাগ্রত আছে, এটাও কল্যাণ, এটাও মঙ্গলময়, কিন্তু অনেকে এইটুকু অনুভূতি পর্যন্ত হারায় ফেলে, কি কথা বুঝতেছেন ভাইয়েরা? কিন্তু এইরকম আলেমে দ্বীন যার দাড়ি পর্যন্ত মুন্ডানো, তো তার নিজের ব্যক্তিগত এলমার আমল যতটুকু বা অনুতাপ অনুভূতি যতটুকু প্রশংসনীয় মাত্রা সেটা তো আমরা স্বীকার করব, কিন্তু তাকে কি আলেমে দ্বীন বলা চলে? তাকে কি নায়েব রসুল বলা চলে? তো নায়েব রসুল তাহলে কে? কোন ডক্টর না, কোন প্রফেসর না, কোন গবেষক না, কোন পণ্ডিত না, নায়েব রসুল যারা উলামায়ে দ্বীনের সিলসিলা থেকে ইলমের দৌলত গ্রহণ করেন তারাই কেবল নায়েব রসুল।
কারণ আল্লাহ পাক জাল্লাল মানবালু এলেম দান করছেন জিবরিল আমিনের মাধ্যমে, আর জিবরিল আমিন থেকে রসুল্লাহ সাল্লাম এলম নিছেন তো রসুল পাক সাল্লাহ সাল্লাম থেকে সাহাবায়ে কেরাম, সাহাবাদের থেকে তাবিন, তাবিনদের থেকে তাবি তাবিন, এরকম প্রত্যেক জামানাতে রসুল পাক সাল্লাহ ইসলাম বলছেন আমার এলম পৌঁছাইতে থাকো তোমরা। নজরুল্লাহ ইমরান সামিয়া মাকালতি ফাহাবিজাহা ওয়া ওয়াহা সুম্মা আদাহা কামা সামিয়া, আল্লাহ পাক সুখ সুখময় করুক, শান্তিময় করুক, সুন্দর করুক, সজীব করুক, ফুলেল করুক, সফল করুক ওই বান্দাদেরকে যারা আমার বাণী শুনে সেটাকে খুব হেফাজত করে অন্যদের নিকট পৌঁছায় দেয়। আদাহা কামা সামিয়া, শুনতেছেন ভাইরা? এবং রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাসালু মা বাসানি আল্লাহ বিহি মিনাল হুদা ওয়াল ইলম কামাসালিল গাইসিল কাসির, যে মুসল ধারে যখন মানুষের প্রয়োজনের মুহূর্তে বৃষ্টিপাত হয় তো মানুষের বিশাল বড় জরুরত পুরা হয়, মানুষ সুখী হয়, খেত পাতার বাগবাগান সব কিছু সুন্দর হয় এবং ফল ধরে ফুল ধরে, কি কথা বুঝেন না ভাইয়েরা? সে বৃষ্টির বরকতে, বৃষ্টির কল্যাণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে কল্যাণের ধারা বৃষ্টির মতো আল্লাহ পাক আসমান থেকে এলমের কল্যাণের ধারা আমাকে দান করছেন। ফের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা যারা গ্রহণ করবে উলামায়ে দ্বীন কেউ এরকম হবেন নিজে উপকৃত, কেউ এমন হবেন যে অন্যদের নিকট পৌঁছে দিবেন, আর কেউ এমন হবেন খালি যে এটাকে নিবেন আর পৌঁছাবেন না, বরং এর থেকে ব্যাপকভাবে উপকৃত হবেন। পানি আছে, পানি পান করলেন, কেউ শুধু পানি পাইলেন পান করলেন, আরেকজনে পানি পায়া পান করলেন এবং অন্য কেউ পান করালেন, এ আরেকটু ভালো হলো না? আরেকজনে খালি পানি পান করেন না, সে পানি পাওয়ার পরে সে পানিটা নিয়ে জনাব বাগবাগানে দিচ্ছেন, খেতে দিচ্ছেন, একদিকে নিজে পান করলো, অন্যদের পান করতে দিল, আর এই হাজার হাজার লাখ লাখ গাছগাছালি খেত তৈরি হলো মাশাআল্লাহ, এদিকে ধান খেত, এদিকে গম খেত, ওদিকে আম বাগান, ওদিকে কাঁঠাল বাগান, হ্যাঁ না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অনুরূপ আমার এই উম্মতের মধ্যে এমন লোকজন তৈরি হবে যারা এলম নিবে, নিজেরা আমল করবে, ফায়দা পাবে। কেউ আছে এলম আরেকজনের কাছে খালি পৌঁছে দিবে, আর একদল লোক আছে যারা শুধু এলম করবে, এলম গ্রহণ করবে না, বরং এলমের এই কল্যাণের ধারা নিয়া এমন বাগবাগান আল্লাহ পাক তাদের হাতে তৈরি করবেন যে বাগবাগানের দ্বারা কিয়ামত পর্যন্ত বিশ্বের মানুষ এই উম্মত উপকৃত হইতেই থাকবে। তারা হচ্ছে ফোকাহায় দিন, তারাই হচ্ছে ফোকাহায় দিন মুহাদ্দিসিন, যারা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করছেন, মুহাদ্দিসিন যারা ইমাম ইবনে মাজাহ, ইমাম মুসলিম, ইমাম বুখারী, হ্যাঁ ইমাম আব্দুর রাজ্জাক, ইমাম আবু নুয়াইম আল আসফাহানি, এরকম রাহিমাহুল্লাহ তাআলা বড় বড় ইমামরা ছিলেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে যে হেফাজত করছেন এটা মস্ত বড় খেদমত, মস্ত বড় অবদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ভাষা, বাণী এই দৌলত তারা সম্পূর্ণ এই সুসংরক্ষিত করছেন, শুনতেছেন ভাইরা? কিন্তু সে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুবিশাল বাণীর সমুদ্রের ভান্ডার থেকে যে উম্মতের জন্য যে হুকুম, শরীয়তের হুকুম, আকাম বিধানাবলীকে উদ্ধার করে তুলে নিয়ে আসা, এটা করছেন ফোকাহায়ে কেরাম আইম্মায়ে দ্বীন। যে ফোকাহায়ে কেরাম আইম্মায়ে দ্বীনের ওই সিদ্ধান্তগুলোকে বলা হয় মজহাব। মজহাব এটা মতবাদ না, কোরআন সুন্নার ব্যাখ্যা। যে পাগলরা মনে করে মজহাব কোন মতবাদের নাম, ব্যক্তির মতবাদের নাম, এরা কি জন্য এরকম বলে? হয় সঠিক জ্ঞান না থাকার কারণে, যার জ্ঞান নাই এই অজ্ঞানের অনুসরণ করা কিভাবে সহি, কি কথা বুঝেন নাই? আর যদি এটা কারোর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে করে থাকে আল্লাহ পাক তওবা নসিব করুক, বারহাল আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। আমি বলতেছিলাম যে যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সীমাহীন নূরের সমুদ্রে ডুবে থাকতেন, শুনতেছেন ভাইরা? মাওলানা জালালউদ্দিন উমি রহমতুল্লাহের কথা বলতে গিয়া ফের কোথার থেকে কোথায় চলে যেতে হয়েছে, আল্লাহ তাআলা ফিরে আসার তৌফিক দিয়েছেন। মাওলানা জালালউদ্দিন উমি রহমতুল্লাহের নাম যখন নেওয়া হয়, আরে সাধারণ পাবলিক মুসলমানরা পেরেশানির শিকার, বিভ্রান্তির শিকার হবে না কেন? মুসলমানরা জানতে চায়, তাদের মধ্যে আগ্রহ আছে, কিন্তু মনে করে যে ইনি তো আলেম না, খালি হুজুর, খালি ওলি আল্লাহ, ওনার থেকে জানবো কি, এই কথা বুঝেন নেই? এমন একটা খটকড়া অসংসা পয়দা হইতে তো পারে, কিন্তু আশ্চর্য হই আমি সারা দেশ যখন গুরুবার তৌফিক হয়, এই বর্তমান সময়ের অনেক মরণা সাহ পর্যন্ত বলে খালি ওলি আউলিয়াদের নাম বলেন, যে ওলামা মুহাদ্দিসিনের নাম বললে বা কোরআন হাদিস থেকে বললে হয় না, বহু মৌল অভিশাপ পর্যন্ত এই ঘোলা পানির শিকার হয়ে গেছেন, বহু মৌল অভিশাপ পর্যন্ত। এরা ওই মৌলবী সাহেবরা যারা আকাবের দিনে শ্রদ্ধা ভক্তি থেকে বঞ্চিত হইয়া বিপদগ্রস্ত হয়ে আছেন। ইমামে রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুহী রহমতুল্লাহ আলাইহি তার সমকালীন বিশ্বে তিনি সর্বশ্রেষ্ঠ আলেমে দিন ছিলেন, সর্বশ্রেষ্ঠ আলেমে দিন। শুনতেছেন আপনারা, বর্তমান সর্বশ্রেষ্ঠ গোনা বাসা পাঁচ দর্জন আলেমের মধ্যে তিনি শীর্ষতম ছিলেন, হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহী রহমতুল্লাহ আলাইহি। সেই মানুষটাও চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া চারো তরিকার বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত আরেফ বিল্লাহ, হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্যে গিয়ে পৌঁছছেন। অথচ তিনি এরকম বড় আলেম না, বড় মাওলানা সাহেব না। লোকেরা বলল যে হযরত আপনি গেলেন সেখানে কি জন্য, বললেন যে মিয়া এলেম তো আলহামদুলিল্লাহ শিখছি, কিন্তু এলেম এর উপর আমলের জন্য যে নূরওয়ালা সমাজ, নূরওয়ালা আত্মা দরকার, সেটা অর্জনের জন্য এই নূরওয়ালা আরেফে কামিলের নিকট গেছিলাম। শুনতেছেন আপনারা, এটা কি উনার নিজের থেকে করছেন? এটা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবিদের যে অনুসৃত এলম সেটারই আলোকে। মুআযে ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা কি পরিমাণ জানেন এই বিষয়ে আমি জানি না, মুআযে ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলেম সাহাবিদের মধ্যে তার শীর্ষস্থানীয় ছিলেন, তাদের মধ্যে একজন। হ্যাঁ, শুধু একজন না, একদম টপ লেভেলের ফকি যারা ছিলেন সাহাবায়ে কেরামের ভিতরে, তাদের মধ্যে তার নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, মুআযে ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, সেই মুআযে ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক সাহাবীকে দেখলে ডাক দিতেন এবং বলতেন, ইজলিস বিনা নু মিন সাতান, আসো ভাই একসঙ্গে মিলে বসি, একসঙ্গে মিলে বসলে আমাদের ইমান বর্ধিত হবে, আল্লাহর নৈকট্য বাড়বে, অন্ত ইমানের নূর বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সাহাবায়ে কেরামকে শিক্ষা না দিতেন, মুআযে ইবনে জাবাল এটা কি বাপের বাড়ি থেকে এনে বলতেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুসরণের বাইরে সাহাবীর জীবন, সাহাবীদের জীবনে আর কিছু ছিল? মুআযে ইবনে জাবাল এই কথা কোত্থেকে বললেন? নিঃসন্দেহে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিচ্ছেন, ঈমানওয়ালা যখন আরেক কামিল ঈমানওয়ালার সোহবতে বসে ঈমানের নূর বাড়ে, আল্লাহর নৈকট্য বাড়ে, হেদায়েতের নূর বাড়ে, জান্নাতের রাস্তা আরো সহজ হয়, সুন্দর হয়, নিকটবর্তী হয়। শুনতেছেন আপনারা? হ্যাঁ, কিন্তু সেই জিনিস আজকে মুসলমানরা হারাইয়া পড়ছে। এখন খালি নিজে শিখো কিছু আর পৌঁছাইতে থাকো হাজার হাজার বান্দাদের কাছে, কারো কাছে গিয়া নিজে মুকাম্মাল নূরওয়ালা হওয়া, এই সবক দিন যারা প্রচার করে বেড়াচ্ছেন আজকে আবেগের সাথে, মহব্বতের সাথে, এখলাসের সাথে, তাদের বিশাল এক তবকা, বিশাল এক অংশ এই রসুল সাল্লাহ আলাইসলামের এই মহিমান্বিত মহান বৈশিষ্ট্যপূর্ণ শিক্ষা থেকে আজকে মারাত্মকভাবে বঞ্চিত হয়ে চরম অধপতনের শিকার হচ্ছেন। ব্যথা কত, দুঃখ কত, আফসোস কত, কি বেদনাদায়ক এক একটা অধ্যায় শুনতেছেন আপনারা ভাইয়েরা? শুধু দলীয় একটা মনোবৃত্তি পয়দা হয়ে যায় কিছুদিন দিনের কাজ, দিনের খেদমত করার পরে, ও হুজুরের মুরিদ আমি, হুজুরের মুরিদ, আর পয়লা মুরিদ তো আপনি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি শুনতেছেন ভাইয়েরা? এক এক হুজুরের মুরিদ হয়ে আলোক আলোক দরবার, কোন দরবার টরবার নাই, ফির দরবারের কোন বিভিন্নতা নাই, সব দরবার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারের উপর কুরবান হওয়া জরুরি, উৎসর্গিত হওয়া জরুরি। মুসলমান তুমি, ফের আরেক মুসলমানকে দুশ্মন মনে করো? কিসের মুসলমান তুমি? তোমাকে তো ইবলিসে পায়া পড়ছে। তুমি মুসলমান হলে কোরআনে পাকের হেদায়াত তোমার মনে থাকত। রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যারা ঈমানওয়ালা তারা সকলেই একজন আরেকজন ভাই লাগে। শুনতেছেন আমার বন্ধুরা? আল্লাহ আল্লাহ পাক নিজে বলেন, পরিচয় করায় দিয়া, তোমরা ঈমানওয়ালারা ভাই ভাই, ও না আমরা ভিন্ন দলের লোক। টুবি ভিন্ন, টুবি কয় প্রকার এটা খবর আছে আপনাদের? শুনতেছেন ভাইরা? আমি আমার এই জীবন পর্যন্ত সারা জীবনই শুনলাম সারা দেশব্যাপী দুনিয়াব্যাপী টুপির ঝগড়া, আরো দুনিয়াতে গিয়ে দেখছি টুপির ঝগড়া, যে বাংলাদেশ থেকে যারা যারা যায় কার টুপি কিরকম, ওখানের কিছু কিছু মোতাবার আছে ওরা টিপে টিপে দেখে। হ্যাঁ, বলে যে এটা কি টুপি, আরে মিয়া টুপিও আবার সেটা নিয়ে ঝগড়া করো মুসলমান, কেয়ামতের দিন রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন নামাজ কয় একটু পড়ছিস, টুপি কোনটা পড়ছো, এটাও জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা। হ্যাঁ, কি আল্লাহ, কি মুসলমান, এত ছোট্ট ভাণ্ড মিয়া তোমার আত্মাটার, তুমি আবার ইমানওয়ালা। অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না নূর আইজা কুযিফা ফিল কলব ইনফাসালাউ সাদর। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক যেই বান্দাদের জান্নাতে নেওয়ার জন্য অন্তরে কামিল ইমানের নূর দান করেন, তাদের অন্তরটা সুবিশাল হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। যেটাকে মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি এইভাবে ব্যাখ্যা দিয়ে বলছেন, দর ফরাসে আরসায়ে আ পাক যা তঙ্গ আয়াত আরসায়ে হাত আসমা। কোন কামিল ইমানওয়ালার আত্মাটা অন্তরটা আল্লাহর নূরের কারণে এত বিরাট হয়, এত সুবিশাল আয়তন হয়, তার এই বিশাল অন্তরের আয়তনের সামনে সাত আসমান জমিন মিললে সবটা মিলল কোন এক ঘরের ছোট্ট একটা পিচ্ছি বারান্দার মতো নজরে আসে, কোন একটা ছোট্ট পিচ্ছি বারান্দার মতো একটা ছোট্ট আঙ্গিনার মতো দৃষ্টিগোচর হয়, এত বড় হয় মুমিনের আত্মা। তুমি তো মুসলমানদেরকে দেখলেই মনে করো এই গ্রাম সব জাহান্নামী, ওই গ্রামের মুসলমান জাহান্নামী, ওই গ্রামের মুসলমান জাহান্নামী, আর একদম জান্নাতুল ফেরদেসের মালিক খালি আমরা এবং মামুরা। মনে হয় যে কাউকে ঠিকাদার বানাইছে আল্লাহ পাক জান্নাতের গেটের জন্য, যে তোরা গেট কিপার, তোরা সব গেট পিকার, গেট কিপার, হ্যাঁ না, জান্নাতের প্রহরীর দলনারা, জানোয়ারদের দারোয়ানের পার্টি। কোন মুসলমান জান্নাতের দারোয়ানের পার্টি হওয়ার চিন্তা করা, নিজের কপাল নষ্ট করা, নিজের পায়ে কুড়াল মারা না, নিজের কপালে আগুন জ্বালানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন আপনারা, খেয়াল করে যে যেখান থেকে আওয়াজ শুনেন খেয়াল করে শুনেন, আমি আমার বাবার বাড়ির থেকে বলি না, আমার প্যারা রসুল সাল্লাহ আলাইস্লামের পবিত্র ভাণ্ড থেকে বলি। আল্লাহ পাক রসুল বলেন, তিনি আপনারও বাপ লাগে না, আমারও বাবা লাগে না, আমাদের সকলের বাবা প্যারা নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম, এত বড় বাবা রুহানি সন্তান আমরা মিয়া, ঝগড়া ফসাদ বাদ দেন, সবাই বাবার দৌলত সামলান। আমার যে শরীর একটু অসুস্থ লাগলে তো পরে মনে মনে দেখেন না যে আইসে আসছি একটু দেরিতে, আইসে এখানে শুয়েছি তো ঘুম ঘুম লাগতেছিল, ক্লান্ত শরীর, ঘুমই আইসে গেছে কোন সময়, ওরাও বাতিটা দিনই এখানে লোকেরা আজীব মানুষেরা মহব্বত। মহারাজ তৈব সাহেব বলছিলেন যে আটটার সময় রওনা হয়ে আসলে হাজি আব্দুল মুন্সির বাসার থেকে আইসে স্টেজে আসা, আমি দেখলাম মহারাজ বয়ান করে, তো আমি গিয়ে একটু ভাবলাম একটু বসি বিশ্রাম করি, পরে দেখলাম বেশি ক্লান্ত লাগে, একটু শুইলাম বালিশটা নিয়ে, ঘুমানোর নিয়তে না, কখন ঘুমাচ্ছে আমি জানি না, এরা এত মহব্বত, ওরা আমার স্টেজে আনবে উল্টা বাতি নিবে আমার ঘুম পাড়াই দিচ্ছে। প্যারা প্যারা মুসলমান, আচ্ছা আচ্ছা মুসলমানের দল, যাই হোক, পরে কখন আমার ঘুম ভেঙে গেছে। তো আমি বললাম কি স্টেজে যাবো, একটু কিছু নাস্তা করেন, খাবার নিয়ে আসছে কি সে নাশপতি, আর ওদের ভাষায় নেশপতি, আমি তো নাশপতি বলি, ওরা সবাই মিলে দলবদ্ধ ভাবে বলে নেশপতি। ড্রাইভারদেরকে আমরা গাড়িতে উঠলে বলি যে এই সিগন্যাল দে, কয় আমি সিঙ্গেল দিছি, তো আমি বললাম যে সিগন্যাল দে, কোনো না সিঙ্গেল দিছি আমি, ওরা আমি সারেন্ডার করছি ভাই, ঝগড়া করলে আমি ফাঁসা দিয়ে বলবো, মনে করবো যে কি মানুষের গাড়িতে উঠছি তো একটা ইংরেজি শব্দও জানে না, আমি বলি সিগন্যাল দে, ওকে সিঙ্গেল তো দিছি, মনে করছে ভুল বলতেছে, ওরা আমি বললাম যে সিগন্যাল দিতে বললাম, বলে সিঙ্গেল দিছি তো, সিঙ্গেল সিঙ্গেল তো শোনে না, ওরা আমি থামছি যে ভাই বললে কিন্তু আমার অবস্থা খারাপ হচ্ছে। তা আমি বলি নাশপতি, ওরা সব দলবদ্ধ ভাবে সব জায়গায় দেখলাম বলি নাশপতি, কোথায় জানে কোনটা সত্য, তাই না? ঠিক এইভাবে অপরাধীরা যারা সুন্নতের খেলাফ জিন্দিগি যাপনে অভ্যস্ত, যারা একদমই সুন্নতে উল্টাটা করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন, এখন তারা জোর গলায় বলতে থাকেন এটাই সুন্নত, এটাই সুন্নত, এটাই সুন্নত। আহা আল্লাহর বান্দা, আল্লাহর কসম দিয়া বলি, পবিত্র কোরআন থেকে, রসুল সাল্লাহ আলাইস্লামের যে জীবন আদর্শ থেকে, বিজ্ঞ ওলামায় দিন থেকে, একদম খাঁটি মনে জানতে চেষ্টাও করছিল কোনদিন যে যে আসলে সুন্নত কোনটা। কেন আল্লাহর কসম সুন্নত জান্নাতে পৌঁছাবে আর সুন্নতের উল্টাটা জাহান্নামে পৌঁছাবে। হ্যাঁ, নকশে কদম নবী কে হ্যাঁ জান্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হ্যাঁ সুন্নত কে রাস্তে। আল্লাহর কসম যদি সুন্নতি ধরো তুমি, নিঃসন্দেহে তুমি জান্নাতে পৌঁছবে। সুন্নত তোমাকে নিঃসন্দেহে আল্লাহ পাকের রহমতের কুল পর্যন্ত পৌঁছে দিবে। আর যদি আবেগে হট্টগোল করো যে এটাই সুন্নত এটাই সুন্নত, অথচ ওটা সুন্নতের এ বলতে কোন নাম নিশান নাই, তাহলে এই সুন্নত কি জান্নাতে পৌঁছাবে প্রিয় বন্ধু? এজন্য আমি কি মুসলমানদের উচিত সুন্নত সম্পর্কে আসলে জানা, আসলে সুন্নত কি আল্লাহ তাআলা বুঝ দান করেন। এই টুপির এক ঝগড়া কয়টা কিতাব পড়ছে এই সাধারণ মানুষগুলো যারা টুপির ঝগড়া করে, বহু মাওলানা সাহেব যারা দাওরায়ে হাদিস পড়াইতেছেন এবং পড়াইতেছেন, তাদের কম মৌলভী সাহেব কম মুহাদ্দিস সাহেবের খোঁজ আছে যে টুপি বোট কয় প্রকার পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি আমি এটা করব না, কিন্তু আমি আপনাদেরকে বলি এই ময়দানে যারা এখন আছেন, যে যদি আমি বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় প্রকার টুপি পড়তেন, বলেন দেখি, বলতে পারবেন কয়েকজনে? সব থরথর কাঁপতে থাকে। যদি আমি বলি এখন দাঁড়ান দেখি হুজুর, বলেন টুপি কয়টা পড়ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কয় রকম টুপি পড়ছেন সেটা সুন্নত না বেদাত? এই কথাটুকু বুঝেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি যে কয়টা পড়ছেন সেটা সুন্নত না বেদাত? আর সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে টুপিগুলো পড়তেন সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপির অনুসরণে না তার বিরুদ্ধে? অনুসরণে না, এইটুকু তো বিশ্বাস হয় না? তাহলে একটু কথা বলি, টুপির ব্যাপারে বলবো কিছু? শুধু একটা মাত্র উদ্দেশ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের আলো নেওয়ার জন্য একটু আগায় আসি, অন্তত পক্ষে সে আলোর বুদ্ধে মুখ খোলা আর মন খারাপ করা থেকে বিরত থাকা, জান্নাতের পথটাকে আমরা নিষ্কণ্টক বানাই নি। শুনতেছেন আপনারা? এক হাদিস শরীফ এটা শোনার কারণে, এইটুকু পর্যন্ত এলেম পড়ার কারণে অনেকে ঝগড়া ফসাদ করতে থাকেন, এটাই একমাত্র সুন্নত। কানা কিমামু আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুতহান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যে টুপি পড়তেন গোল ছিল এবং যেটা মাথার সঙ্গে লেগে থাকতো। একটা হাদিস শরীফ, কি কথা বুঝেন নাই? এই হাদিস সনদের দিক থেকে এটা মুনকার, এটা আমি আর ব্যাখ্যা বিশ্লেষণ করব না, ওলামায়ে কেরাম বুঝেন ব্যাপারটা। যাই হোক, হাদিসের মর্তবাত্র এই, কিন্তু হাদিস শরীফ এটা, কি কথা বুঝেন নাই? মানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের টুপির বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী আমল এটাকেও হাদিস বলে, আর সাহাবীদের কথা এবং আমল এটাকেও কিন্তু হাদিস বলে। শুনতেছেন আপনারা? হ্যাঁ, যাই হোক, এবং এই হাদিসকে যেটাকে হাদিস বলে এটাকে খবরও বলে, এটাকে আসরও বলে, এটাকে সুন্নাও বলে। হ্যাঁ, সাহাবিদের আমল হোক বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কথা বা কাউল আমল যাই হোক, অথবা সাহাবিদের কোনো কথা কোনো আমল কোনো ফতোয়া এবং তাবিদের কোনো কথা কোনো আমল ফতোয়া, সবটাকেই হাদিসও বলা হয়, খবরও বলা হয়, সুন্নাও বলা হয়, আসরও বলা হয়। অবশ্য হাদিস শরীফ শব্দটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বা আমলের জন্য অধিকতর পরিচিত। এই কথা বুঝতেছেন ভাইরা? অনুরূপ খবর শব্দটাও এভাবে পরিচিত, অনুরূপ সুন্না শব্দটাও এভাবে পরিচিত। হ্যাঁ, আসর এটা বিশেষভাবে এই তাবিন সাহাবা বা তাবিনের কথা বা আমল এক্ষেত্রে অধিক পরিচিত, কিন্তু ব্যাপক অর্থেও ব্যবহৃত হয়। শুনতেছেন আপনারা? যাই হোক, এটা আর একটা বিষয়, এগুলো আলোচনা করলে কিছু আলেম ওলামা আছেন তারা তো একটু কিছুটা তৃপ্তি পান যে একটু এলমি কথাবার্তা, আর না হলে মনে করে যে অনেক মৌল আলেম এরকমও হয় যে আমাদের নামের সঙ্গে কি একটা শব্দ লাগায় দেয় না, পিসাব বলে যে অনেকেই শুনলাম জায়গায় জায়গায় সফর করলে বলে যে উনি তো আসছেন আমরা শুনছিলাম পিসাব, এখন তো এলমি কথা বলে কোরআন হাদিস ইত্যাদি বলে, আমরা খালি পিসাব মনে করে আসছিলাম, কিন্তু এই লোক তো আমাদের দুস্ত মানুষ আলেমরা ফের বলেন। শুনতেছেন ভাইরা? আমাদের দুস্ত মানুষ বলে প্রমাণিত হয়েছে, পিসাব না। তাহলে তার মানে পীরকে তারা মনে করে যে এলেম কালাম থেকে কাফি পরিমাণে খালি। আল্লাহ তাআলা রহম করে আলেমদের উপরে। হ্যাঁ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই যে একটা ঘটনা শুনলেন না আপনারা, যে কিরকম টুপি গোল এবং মাথায় লাগিয়া থাকে এরকম, তো এটা সুন্নত প্রমাণিত হলো, ঠিক আছে। কিন্তু আরেকটা ঘটনা, যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চার খলিফা ছিলেন, হযরত আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজনের পরে সবচেয়ে বড় যে সাহাবি, সব সাহাবিদের মধ্যে তার নাম কি জানেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ও চার খলিফার পরের নম্বরে, কি কথা বুঝেন নাই? অন্য সব সাহাবিদের ভিতরে সবচেয়ে বড় আলেম, ফকিহ, বুজুর্গ ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দেখলে সমস্ত সাহাবায়ে কেরাম শ্রদ্ধায় নুয়ে পড়তেন। শুনতেছেন আপনারা? সে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এক হাদিস, তিনি একবার শুনলেন যে এক এলাকা এক মসজিদের মধ্যে মানুষরা এশার নামাজের পর কি জানি আমল করে, যে এগুলা সুন্নত কিনা সন্দেহ লাগে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে খবর দিও, আমি দেখব ব্যাপারটা। তিনি সেখানে গেছেন, গিয়া দেখলেন যে ওরা আমল করতেছে, একজনে বলে আর বাকিরা কি কি করে, কি জানি পড়ে, পড়তেছে কি কি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ওই হাদিসে আছে, ফাজালাসা মাআহুম ওয়া আলাইহি বুরনুসুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ সেখানে গিয়া বসলেন, তার মাথায় একটা উঁচু টুপি। শুনতেছেন আপনারা? এই বুরনুসুন মানে যে কালাম সুয়াতুন মুরতাফিয়া, মাথা একটা উঁচু টুপি। আপনারা শুনতেছেন এটা? তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু গোসার ছোটে এরকম টুপিটাকে একদম নামায় মাটিতে রাখলেন এবং বললেন যে মান আরাফানি ফাকাদ আরাফানি ওয়া মান লাম ইয়ারিতি ফানা আব্দুল্লাহ ইবনে মাসউদ, যে আমাকে চিনো তো চিনো, না চিনলে আমার নাম শুনো, আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নাম। উরি বাপরে, সব ভয়ে কাঁপতে শুরু করছে যে ভাই এই নাম তো আমরা শুনছি, মানুষটাকে দেখি নাই। শুনতেছেন ভাইরা? সকলে ভয়ে কাঁপতে শুরু করছেন, এখন সব চুপ। যত যত বড় বড় বুজুর্গ ওইখানে নিজ নিজ জায়গাতে, এক একজন মহান ক্যাবলা, সব ক্যাবলা এখন একদম ঠান্ডা, যে সবচেয়ে বড় ক্যাবলা হাজির হয়ে গেছেন, যে ক্যাবলার পুরা জিন্দগি মহান ক্যাবলা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলমের রঙে কমপ্লিটলি একদম রঞ্জিত। রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলতেন যে আমি সেই বিষয়ের উপর রাজি যে বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাজি, যে যে বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ সন্তুষ্ট আমি আল্লাহর রসুল সে বিষয়ে সন্তুষ্ট। এত বড় মর্তবা সম্পন্ন সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সেখানে আসছেন, আলাইহি বুরনুসুন, এই এলাকায় আপনাদের আলেম ওলামা নাই পরিচিত? হ্যাঁ, সেই কোন আলেমকে জিজ্ঞাসা করেন, বুরনুসুন মানে কি? মাথা লাগিয়ে থাকা টুপি, বুরনুসুন মানে উঁচু টুপি। শুনতেছেন আপনারা? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মাথায় যে উঁচু টুপিটা ছিল, এটা কি সুন্নত বিরুদ্ধটা ছিল না সুন্নতের পক্ষেরটা? আমার প্রিয় বন্ধুরা, এলমের ঘাটতি একটা মহা বিপদ। আর আমাদের ওই হুজুররা যারা টুপির ঝগড়ার মধ্যে পড়ে যান, তখন তারা কোনো দলিল প্রমাণ না থাকাতে এমনি হইচই করতে থাকেন, হ্যাঁ আপনারটা ভুল, আরে আপনারটা ভুল কোথায়, ওটা তো মাথার সঙ্গে লাগিয়ে রয়েছে, ওটা তো সুন্নতের, ওটা ভুল কেমনে হলো? কি কথা বুঝেন নাই? সে খালি দল দলাদলি তো ঠিক না, তার মাথায় যেটা লাগা আছে গোল, সেটা তো সুন্নতের মোয়াফেক, সুন্নতে বিলকুল অনুকূল, চাই সেটার রং কালার ঢং যাই হোক। অনেকে নানান কিছু পরীক্ষা নিরীক্ষা করে, ওটার মধ্যে ফুল আছে, ওটার মধ্যে চান চান আছে, তারা আছে, এটা হয়েছে সেটা হয়েছে, যাই থাকুক, এটা গোল তো, কি এটা মাথা লেগে আছে তো, কি কথা বুঝেন না ভাইরা? বাকি ওর মন চাইছে সেগুলো আরো কিছু ওর মধ্যে যোগ করছে, এগুলো মন চাওয়া জিনিস, কিন্তু মূলটা তো আছে, মূলের সঙ্গে কিছু অ্যাড করছে জালেম, দোস্ত বেচারা কিছু মূলের সঙ্গে যোগ করছে, এই তো। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু পড়লেন উঁচু টুপি, সেটা কি সুন্নত বিরোধী না সুন্নতের অনুকূল হবে? কি কথা বুঝেন নাই আপনারা? আচ্ছা, এরপর আমি ধীরে ধীরে আগাই, যাতে বিষয়গুলো বুঝতে সহজ হয়। আমি চাই না যে বক্তৃতা করে একদম দে দৌড়, হ্যাঁ, বরং আমরা আলোচনা করব যাতে আমাদের বুঝে আসে, যাতে আমরা সুন্নতের নূরওয়ালা পথ চলা আমাদের জন্য সহজ হয়, জান্নাতের রাস্তাটা আমাদের জন্য নিষ্কণ্টক হয়, সুন্নতকে সুন্নতের বাইরের জিনিস মনে করে কেয়ামতের মাঠে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্মুখে আমরা লজ্জিত, অপমানিত, লাঞ্ছিত এবং বিপদগ্রস্ত না হই, যে উম্মত আমার সুন্নতকে তুমি সুন্নত বিরোধী বলছিলা, কোন কারণে আমাকে বুঝাইয়া বলো, তখন আমরা কি জবাব দেব? শুনতেছেন আপনারা? আমার সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার এত ঘনিষ্ঠ এবং প্রিয়জন, আমার প্রেমিক, তো তিনি কি সুন্নতের বিরুদ্ধে চলতেন? এর চেয়ে আশ্চর্যের বিষয় আরেকটা বলি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম মিনাস সামা ইলাল আরদি হাদিয়ান,
মাহদিয়ান অথবা রাশেদান মাহদিয়ান আলাইহি বুরনুসুন লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম যখন আসমান থেকে জমিনে অবতরণ করবেন তখন তার মাথায় থাকবে একটা উঁচু টুপি। ঈসা আলাইহিস সালাম সুন্নতের বিরুদ্ধে নামবেন নাকি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত শরীয়তের পূর্ণ অনুগামী হয়েই আসবেন? আর কমপক্ষে এতটুকু তো বলতেই হবে, ঈসা আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন বিরোধী কোনো আমলে লিপ্ত হবেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত বিরোধী হলে ঈসা আলাইহিস সালাম তুমি পরে আসবেন কিভাবে এই পৃথিবীতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে পথ প্রদর্শক হিসাবে কাজ করবেন, তো তার নিজের সেই মডেল অনুসরণ করে দেখাইতে হবে না? তো হযরত ঈসা আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল ফলো করবেন না স্পেশাল ব্যক্তিগত মডেল নিয়ে আসবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমপ্লিট সুন্দর মডেলেরই একশতভাগ তিনি অনুগামী থাকবেন নিঃসন্দেহ। তাহলে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী থেকে স্পষ্ট হয় উঁচু টুপি সুন্নত বিরোধী নয়, যেটা ঈসা আলাইহিস সালামের মাথা পর্যন্ত ওঠে আর এই উম্মতের এত বড় ব্যক্তিত্ব আব্দুল্লাহ ইবনে মাসউদের মাথায় ওঠে, সেটা সুন্নত বিরোধী না সুন্নত? আমার কথা আমার ভাইয়ের আপনারা বুঝতে পারতেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে কিছু ইলম পড়াশোনারও তৌফিক দান করেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন আপনারা খেয়াল করে, তিন প্রকার টুপি পড়তেন, একটা এই মাথায় লাগাটা, আর একটা এরকম উঁচুটা, আর একটা হলো কানওয়ালা টুপি। যে কানওয়ালা একটা পরে না হচ্ছে হাদিসে আছে, এইটাও সাহাবায়ে কেরাম পড়তেন। এবং দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাম্বলি মাযহাবের ফুকাহা উলামারা বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন প্রকার টুপি পড়তেন, একটা মাথা লাগিয়ে থাকাটা, আর একটা উঁচু টুপি, আর একটা হচ্ছে ওই কানওয়ালা টুপি। তিনোটাই পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য শীতের দিনে অনেক মুসলমান ভাইয়েরা অনেক আলেম ওলামা বুজুর্গান দিন এই যে কানওয়ালা টুপি বলেন, এটা সুন্নত বিরোধী না বরং সুন্নত সমর্থিত টুপি, যেটার নাম আরবি ভাষায় কালানসুয়া মুজাররাবা। কি কালানসুয়া মুজাররাবা? মিম দদ র বা তা বানানটাও বলে দিলাম যাতে কেউ পরীক্ষা করে দেখতে পারেন যে কি বলে গেল। আবার শুনতেছেন আপনারা? আসলে অনেকে খালি এমনি তর্ক করে ঝগড়া করে, কিন্তু কোরআন সুন্নাহ পেশ করলে কোন মুসলমান এটাকে অস্বীকার করবে আমি বুঝতে পারি না। প্রত্যেক মুসলমানই আল্লাহকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ। এই কথাটুকু জানার পরে মুসলমান এটার বিরোধিতা করতে পারে না। কিন্তু আমরা যারা এগুলো বলতে যাই আমরা ঢং বানাই ঝগড়া, এটাই অপরাধ, এটাই সীমা অতিক্রম। আর এরপর আমরা বলতে থাকি হ্যাঁ অমুক মহল্লা অমুক গ্রাম আমাদের বিরুদ্ধে লাগছে। গ্রাম আর মহল্লা বিরুদ্ধে লাগে নাই, তুমি তোমার বিরুদ্ধে লাগাইছ। হ্যাঁ তুমি তোমার বিরুদ্ধে লাগাইছো, তুমি ঝগড়ার সুরে বললা কেন? তুমি কোরআন সুন্নার দলিলের আন্দাজে দলিলের সিস্টেমে এটাকে তুলে ধরতা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনটা বলছেন এবং করছেন, তো ফের তখন ওই মুসলমান কিভাবে এটা করবে? বহু বছর আগে ঢাকাতে এক উচ্চশিক্ষিত লোক কোন ইসলামী দলের বড় লিডার, সে তো আমাকে রাস্তার মধ্যে চৌরাস্তা পায় একদিন বলল যে আপনার সঙ্গে কথা বলবো। বলে আসেন, তো একদিন আমার বাসায় আসে, তো লম্বা কথা বলতে চায়। তাহলে বললাম যে আপনি বললে আমি বলবো না? হ্যাঁ আপনিও বলবেন আমি শুনবো। তাহলে বললাম যে আমরা একটা নিয়ম ঠিক করে নিই, আপনি বলবেন আমি শুনবো তখন বলবো না, আর আমি যখন বলবো আপনি শুনবেন তখন বলবেন না, ঠিক আছে? বলে হ্যাঁ। তো উনি লম্বা বললেন, এত বললেন যে ভীষণ গর্জনের সাথে বলতে থাকতেন। আমি নীরবে শুনতে থাকলাম, একটু পর নোট করতে থাকলাম উনি কি বলেন, পয়েন্ট গুলো নোট করতে থাকছি। ওনার কথা শেষ আর কোনো কথা একদম নাই, চুপ একদম। আমি বললাম কি আর বলবেন না? বলে না আমি আর বলবো না, এখন আপনি বলবেন। আমি বললাম তাহলে আমি শুরু করি। বলে হ্যাঁ কিন্তু আপনি চুপ থাকবেন। হ্যাঁ ঠিক আছে। আমি কিছুটা বললে উনি এখন কথা বলে। তাহলে আপনি তো বললেন না যে আর বলবেন না। বলে আচ্ছা আই এম সরি। তো এরকম কয়েকবারই সরি বলছে। যাই হোক বেচারা ভদ্র মানুষই, ব্যবহার কথাবার্তা গুছানো এবং শৃঙ্খলাপূর্ণ, তা আমি এই জন্য সহজভাবে কথাগুলো বলে আগাইতে পারলাম। কিন্তু আমার তরিকা ছিল এই, আমি একটু পরপরই বলতেছিলাম আপনার অমুক পয়েন্টের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলছেন, আবার একটু পরে
যে এই ব্যাপারে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই বলছেন। আমার সবগুলো কথা এইভাবে ছিল, সব কথার শেষে আমি বললাম যে এখন আমার আমার সঙ্গে তর্ক করতে হবে না, কোন উত্তর দিতে হবে না, আপনার কোন উত্তর থাকলে যেগুলো কথাগুলো আমি উদ্ধৃত করছি সবগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাণী, উত্তর দিতে হলে রওজা শরীফের সামনে যান, ওইখানে গিয়ে আপনি বলবেন আপনি এসব কেন বলছিলেন, এগুলো একটাও ঠিক না, আমারটা ঠিক, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। পারলে সেখানে গিয়ে জবাব দিয়ে আসেন, আমাকে জবাব দিবেন কেন, আমি তো প্যারা নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গোলাম, তার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি এর গোলামই আমাদের গর্বের ধন, আমাদের সফলতার পথ। ওনাকে দেখলাম যে একদম স্তব্ধ হয়ে নীরব নিশ্চুপ বসে আছেন। আমি একটু অপেক্ষা করার পর বললাম যে কথা বলেন না, যে উনি তখন ঘামাচ্ছেন আর বললেন যে আমি কি বলব, আমি আজ পর্যন্ত যেই মওলানা সাহেবের সঙ্গে তর্কে লিপ্ত হয়েছিলাম, আমি যুক্তি দিই তিনি যুক্তি দেন, আমি যুক্তি দিই তিনি যুক্তি দেন, যুক্তি আর যুক্তি, কিন্তু আজকে প্রথম আমি ধরা খেলাম, এমন সিরিয়াস আটকা পড়লাম যে আমি যা বললাম সবটার বিপরীতে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা হাদিস উল্লেখ করছেন, আমি কি আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করব, আমি কি মুসলমান না, আমি কি মুসলমান হিসেবে কবর যেতে চাই না, একদম স্তব্ধ হয়ে গেলেন। এরপর থেকে এই মানুষটা যখনই আমাকে দেখতেন এতটা শ্রদ্ধা করতেন যে একদম এক সাইড হয়ে দূরে শ্রদ্ধায় আপ্লুত হয়ে দাঁড়ায় যেতেন, এবং ওনার বন্ধু বান্ধবকে নিয়ে বারবার বারবার বিভিন্ন জায়গাতে আমার বয়ান শোনার জন্য অনেক লোক নিয়ে হাজির হইতেন, এবং বন্ধুদেরকে বলতেন যে ওনার কথা শুনবা, উনি কারো দলের পক্ষে বিপক্ষে বলে না, কেবলই সিরফ কোরআন সুন্নাকে উদ্ধৃত করে, শুধুমাত্র কোরআন সুন্না উদ্ধৃত করে, কথা বুঝুন না ভাইয়েরা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বস্তরের মুসলমানকে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামেল মহব্বত নসিব করেন, কামেল নূর দান করেন, এবং আমাদের সকলের জন্য আল্লাহ পাক জান্নাতের রাস্তাকে একদম নিষ্কণ্টক বানায় দেন। আজকে কেমনি কেমনি টুবির কথা আসলো, আমি তো আরেক ধারায় ছিলাম, সেটা মাওলানা রুমির কথা বলবো না, সেটা নিয়ে ছিলাম আমি। ওহো, হ্যাঁ কি করা ঠিক আছে না, ভাবলাম যে হাজি আবার কোন ইঙ্গিত করতেছি কিন্তু। হ্যাঁ তো বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রাসূল ছিলেন ভাই, কি মামলা, আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদনা আপনা গোলামদের জিন্দগি মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ এত বড় আলেম দিন ছিলেন যে সেই জমানাতে বুখারি শরীফ পড়াইতেন, সেই মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে প্রিয় বন্ধুরা মুসলমান ভাইয়েরা কি এক জিন্দগি আল্লাহ আমাকে দান করছেন, আমি তোমাদেরকে বলি যাতে তোমরা সেই পথ অনুসরণ করতে পারো, সেটা হচ্ছে নূরে উদর ইউমন ইউসর তাওয়াত ফাও। আমার প্রিয় বন্ধুরা আমি একদম চতুর্দিক থেকে দিনরাত চব্বিশ ঘন্টা আমাকে দেখি কি আল্লাহ পাকের সীমাহী নূরে আমি একদম বেষ্টিত হয়ে আছি, নূর সর্বদিক থেকে আমার একদম ঘিরে আছে, নূরের দরিয়ার ভিতরে আমি ডুবে আছি, মাহি আনে কারে দরিয়ায় জালাল বারে শাহ হালাল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ পাকের নূর, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের নৈকট্যের আলো নূরে জ্যোতিতে যারা সম্পূর্ণ বেষ্টিত থাকে তারা কথা বললে সে কথার মধ্যে জাদুর মতো আসর হয়। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াই ইন্না মিনাল বায়ানি লাসিহরা, যে কোন কোন বান্দাকে আল্লাহ এমন বয়ানের তৌফিক দান করেন যে বয়ানের ভিতরে নিঃসন্দেহে জাদুর মতো আসর থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি শান ছিল, বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইতেন, কেন আল্লাহ পাকের নির্দেশ ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এখান থেকে কোথায় গিয়ে পৌঁছছি বলেন আপনারা, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রাসূল পাক আল্লাহ পাক বলেন যে ইয়াতলু শুধু না আলাইহিম, ইয়াতলু আলাইহিম, ইয়াতলু মানে কোরআন শরীফ পড়তেন তিনি, আর আলাইহিম মানে যে সাহাবীদের সম্মুখে এই কথার কারণে, যে অনেকে এটার তফসির করছেন যে ইয়াতলু মানে তাবলিগ মানে দিন প্রচার করা, কারণ ত্রিশ পারা কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে যখন পড়তেন তারা তো আরবি বুঝতেন, তো তাদের নিকট দিনের পুরা পয়গাম পৌঁছত না, ত্রিশ পারা কোরআন যখন তিনি তেলাওয়াত করে শুনাইতেন ত্রিশ পারা কোরআনের তাবলিগ হয়ে যেত, কি কথা বুঝতেছেন ভাইয়েরা। এবং আল্লাহ পাক জাল্লা জালালু আম্মান ওয়ালু পবিত্র কোরআনে নির্দেশ করছে হে রাসূল আপনার কাজ তাবলীগ করা, কিসের তাবলীগ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক, আপনার রবের নিকট থেকে যা যা হুকুম আহকাম বিধানাবলী আয়াত হ্যাঁ না যা কিছু আসমান থেকে আপনার নিকট পৌঁছানো হয়েছে, নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, এই সবটা কমপ্লিটলি এটার তাবলীগ করবেন আপনি। তার মানে 30 পারা কোরআনে মহান রব্বুল আলামিন যত নসিহত, যত হুকুম আকাম, যত বিধানাবলী দান করছেন আল্লাহ পাক, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগিতে আল্লাহ পাক যে কামিল দ্বীন এবং দ্বীনের রূপরেখা বিস্তারিত দান করছেন, এই সবটার তাবলীগ করতে নির্দেশ করছেন মহান রব্বুল আলামিন। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেন নাই, এবং বিদায় হজ্জের মৌকাতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের সম্মুখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বয়ান করতেছিলেন অথবা বলবেন ভাষণ দিতেছিলেন, যে নবুয়তের সেই নূর দীপ্ত ভাষণের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছিলেন, আলা হাল বাল্লাগতু, আমি কি আল্লাহ পাকের কামিল দ্বীন তোমাদের নিকট পৌঁছায় দিছি কিনা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নিঃসন্দেহে আপনি পৌঁছায় দিচ্ছেন, নিঃসন্দেহে আপনি পৌঁছায় দিচ্ছেন, নিঃসন্দেহে আপনি কামিল দ্বীন পৌঁছায় দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কামিল দ্বীন সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছানো তোমাদের সকলের দায়িত্ব। কি কথা বুঝতেছেন ভাইরা? তো কামিল দ্বীন পৌঁছাইতে হলে কামিল দ্বীনের ইলম দরকার না? এজন্য উলামায়ে দ্বীন সারা বিশ্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের যে খেদমত করতেছেন এটা হচ্ছে কামিল দ্বীনের তাবলীগ। হ্যাঁ, কেউ কেউ নামাজের কথা বললেন, এটা নামাজের তাবলীগ। কেউ কালেমা 1000 মানুষকে শিখাইয়া দিলেন, এ কালেমা শরীফের তাবলীগ। কেউ আত্তাহিয়াত পড়াইয়া দিলেন 10,000 মানুষকে, আত্তাহিয়াতের তাবলীগ। কি শুনতেছেন ভাইয়েরা? কেউ 10টা সুন্নত, 2টা সুন্নত, 5টা সুন্নত পৌঁছাইয়া দিলেন এবং পৌঁছাই দিয়ে থাকছেন, এইটা এই 10টা সুন্নতের তাবলীগ। কিন্তু সারা বিশ্বের উলামায়ে দিন যে তাবলীগ করেন সে তাবলীগ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব হিসাবে কামিল দ্বীনের তাবলীগ। এবং সে কামিল দ্বীনের তাবলীগের বিভিন্ন সুরত, একটা হচ্ছে তারা এই মাদ্রাসার ভিতরে বুখারী শরীফ পড়ান, মুসলিম শরীফ পড়ান, হাদিসের কিতাবগুলো পড়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগিতে যে হাদিস বয়ান করছেন, যে আমলগুলো তিনি দেখাইছেন, যে কাজগুলোর তিনি স্বীকৃতি দিয়েছেন, অনুমোদন করছেন, সবগুলো হাদিসের কিতাবের মধ্যে সব সংরক্ষিত আছে। এই সবটা যখন ওলামায়ে দ্বীনের নিকট পৌঁছে দেওয়া হয়, মুহাদ্দিসিন যখন পৌঁছান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পূর্ণ জীবনের ইলমের কামিল তাবলীগ হয়। আর একই সঙ্গে কোরআনে পাক শুরু করা হয় আলিফ বা থেকে, একদম পুরো কোরআন পড়ায় দেওয়া হয়, কোরআনের অর্থ মর্ম বুঝিয়ে দেওয়া হয়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন তার জীবনে, তিনি তেলাওয়াত করে শুনাইতেন এবং ফের ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দিতেন, আমল করে দেখাই দিতেন, এই পুরাটা করলে তখন কোরআনে পাকের কামিল তাবলীগ হয়। এজন্য উলামায়ে দিন মাদ্রাসার মধ্যে পড়ান, সেখানেও তারা কামিল তাবলীগ করেন। আর যারা দেশ দুনিয়া ঘুরে ঘুরে মুসলমান ভাইদের মধ্যে বা আল্লাহর বান্দাদের মধ্যে এই আল্লাহ পাকের কামিল দ্বীন সম্পর্কে কথা বলতে থাকেন, উলামায়ে দিনের এই দ্বীনি খেদমত, এই ওয়াজ নসিহত, এই তাদের আখলাক চরিত্র শিক্ষাদান, নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কামিল দ্বীনের কামিল তাবলীগেরই খেদমত। এটা আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? কারণ তাবলীগ শব্দের মানে পৌঁছে দেওয়া। ওলামায়ে দ্বীন এইভাবে পৌঁছাইতে থাকতেছেন। আর আল্লাহর কিছু বান্দারা এরকম আছেন যে কেউ কোন বিষয় একটা নিয়ে আগে বাড়েন, এই কয়েকটা কথা পৌঁছাও, এই কয়েকটা সুন্নত পৌঁছাও, এই কয়েকটা আমল পৌঁছাও, সেটাও নিঃসন্দেহে তাবলীগ। সেটা হচ্ছে আল্লাহর দ্বীনের অংশ বিশেষের তাবলীগ। তো কাজ অংশ বিশেষের তাবলীগও বরকতময়, কয়েকটা সুন্নতের তাবলীগও নূরওয়ালা এবং বরকতময়, 10টা কথার তাবলীগও বরকতময়, আর কামিল দ্বীনের তাবলীগ কামিল বরকতময়, কামিল নূরওয়ালা। শুনতেছেন ভাইরা? কামিল রহমতওয়ালা। যাই হোক, ইয়াতলু আলাইহিম আয়াতিহির তাফসির যে মুফাসসিরিন করছেন, ওখানে দুই রকম তাফসির। কেউ বলছেন যে কোরআন শরীফ বিশুদ্ধভাবে তিনি শিক্ষা দিতেন, এটাও সহি। কারণ কোরআনের তেলাওয়াত মানে নিজের মন মতো পড়া না, ওই যে বন্ধুরা আবেগে বলতে থাকেন যে আমরা গবেষণা করে ইসলাম শিখি, গবেষণা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তেলাওয়াত করতেন জিবরিল আমিন থেকে শুনা। শুনতেছেন আপনারা? আর জিবরিল আমিন তেলাওয়াত করতেন স্বয়ং রব্বুল আলামিন থেকে শুনে এসে, ঠিক যেভাবে আল্লাহ পাক তেলাওয়াত করতেন সেইভাবে জিবরিল আমিন তেলাওয়াত করতেন, আর ঠিক হুবহু সেরকম তেলাওয়াত করতেন জিবরিল থেকে শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটার নাম তেলাওয়াত। আর সেই তেলাওয়াতটা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে করতেন, যাতে তারা এটার ফুল অনুকরণ করতে পারেন, পূর্ণ অনুকরণ করতে পারেন। তো সেইভাবে সাহাবায়ে কেরাম তেলাওয়াত শিখতেন। তো সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তেলাওয়াত শিক্ষা দিয়েছেন। আমরা যারা আজকে দিন শিখি, লোকদের মধ্যে দিন প্রচার করি, আমাদের কয়জন আমরা এরকম আছি যে আমরা কোরআন সহিহ শুদ্ধ পড়ার চিন্তা ভাবনাও করি? বরং দিন প্রচারের যন্ত্রণা আমাদের মধ্যে আবেগ এত তুফানি এবং এত ব্যাপক যে আল্লাহর দিন পৌঁছানোর জন্য পয়লা নম্বরের কথা যেটা কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে কোরআন শরীফ বিশুদ্ধ ভাবে তেলাওয়াত, সেটা শিখবার আগ্রহই নাই। পঞ্চাশ বছর পর্যন্ত দিনের খেদমত আমি করি, ষাট বছর পর্যন্ত, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সূরা একদম কসম করে বলতে পারবেন না যে আমার শুদ্ধ হয়েছে। কি কথা বুঝেন না ভাইরা? আলহামদুলিল্লাহ সূরা শুদ্ধ করি নাই, উলহলা সহি শুদ্ধ করি নাই, আর তাহিয়াত দোয়ায় কোন শুদ্ধ করি নাই, তা আমি কিসের দিনের খেদমত করতেছি? যেহেতু পয়লা কথা যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাম পয়লা ইয়াতলু আলাইহিম বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দান করতেন, এবং ওয়াইউআল্লিমুহুল কিতাব, রসুল্লাহ সাল্লাহ আলাইসাম যখন তেলাওয়াত করতেন আল্লাহর কসম সিমাহী নূর তখন সেখানে বর্ষণ হইত। শুনতেছেন আপনারা? সেই নূরে সাহাবায়ে কেরামের অন্তরাত্মা জীবন প্লাবিত হয়ে যেত, নূরের বন্যা বয়ে যেত সেখানে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। কোরআনের পাক শিক্ষার কি তোর ওয়াইউ আল্লিমুহুল কিতাব ওয়াল হিকমাতা, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে পেশ করতেন। যেমন যে ইউ আল্লিমুহুল কিতাব, আল্লাহ পাক কোরআন শরীফ বলেছেন আকিমুস-সালাহ, নামাজ কায়েম করো, বাস এতটুকু। রুকুর সিজদার কথা আছে কোরআন শরীফের মধ্যে, হ্যাঁ, এর কাউ ওয়াসজুদু, রুকু করো সিজদা করো, কিন্তু কি তরিকা কোনো কিছু জানা নাই। কি কথা বুঝেন নাই? ইউ আল্লিমুহুল কিতাব কি এখানে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উযু করে নামাজ পড়ে একদম পুরা সাহাবায়ে কেরামকে দেখায় দিয়েছেন। কি কথা বুঝেন নাই? এই ইউ আল্লিমুহুল কিতাব, যে নামাজ ইবা আল্লাহু আকবার এটা দিয়ে শুরু করো, এর সানা পড়ো। এর সানার কথা কোরআন শরীফ আছে কি? আছে কোরআন শরীফে। এরপরে যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে এটা কোরআন শরীফে বাতলানো আছে, এরপরের নম্বরে সূরা ফাতিহা এটা কোরআন শরীফে বাতলানো আছে, আর এরপরের নম্বরে যে আরেকটা সূরা মিলাল লাগবে এটা কি কোরআন শরীফে বলা আছে? এগুলো সব শিক্ষা দিচ্ছেন কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলছেন যে ইউআল্লিমুহুল কিতাব, আমার কিতাব কোরআন আমার নবী তাদেরকে সাহাবীদেরকে বুঝিয়ে দেন, ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন, এইভাবে শিক্ষা দিতেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তো ফের ইসলামকে এমনি গবেষণা করে শিখতে বলছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলমে শিক্ষা দিয়া সবক দিচ্ছেন যে কিয়ামত পর্যন্ত দিন শিখতে হবে এরকম কামেল কোন উস্তাদের নিকট। আপনারা যারা আজকাল হঠাৎ করে এরকম ইসলামের মহব্বতে আবেগে ইসলামের কল্যাণে আগে এসে নিজেরা এরকম গবেষণা করে ব্যাপকভাবে বক্তৃতার ভাষণ দিতে শুরু করছেন সারা বিশ্বের মুসলমানদেরকে উপকৃত করার জন্য, আপনারা এরকম আবেগী গবেষকরা, পণ্ডিতরা, ডক্টররা, আপনারা কি এইভাবে এই সুবিজ্ঞ কোন কামের নায়েব রাসূল আলেমে দিন মুহাদ্দিস ফকির নিকট থেকে ইসলামের সবক শিখছেন, কোরআনের সবক শিখছেন, বুখারী শরীফ পড়ছিলেন, ফের কিসের সবক পড়ানো শুরু করছেন? এই এই সবক পড়ানোর পদ্ধতি এটা কোন সহি পদ্ধতি না, এটা উল্টা পদ্ধতি। কি শুনতেছেন ভাইরা? আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝ দান করে। যাই হোক, তা আমি তো কোথার থেকে কোন দিক গেছি তো আল্লাহ পাক ভালো জানে, আর আল্লাহ মাফ করেন, আমাদের সকলকে সিরাতুল মুস্তাকিমের হেদায়েত বুঝ দান করেন। কি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মহব্বত যারা যারা আল্লাহকে মহব্বত করে তারা মানুষ হয়। শুনতেছেন ভাইরা? আর আল্লাহর মহব্বত থেকে বঞ্চিত মানুষ মানুষ থাকে না, অমানুষ হয়ে যায়। দলিল কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন ইন্না আরাযনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ফাহামালহাল ইনসান। শুনতেছেন ভাইরা? ইন্নাহু কানা যালুমান জাহুলা। ওরে প্যারা আল্লাহ, আপনার আজীব শান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক বলেন যে আমাকে মহব্বত করার দায়িত্ব দিতে চাইছিলাম, যে আসমানকে, এই জমিনকে, এই পাহাড় পর্বতকে, এরা সকলেই ভয়ের চোটে বলল কি হিম্মত হয় না। শুনতেছেন ভাইরা? সাহস লাগে না, পাবাই না ইয়াহমিল না ওয়া আশফাকনা মিনহা। ফের আল্লাহ পাক বলেন হামাল হাল ইনসান, ইনসানে মানুষ বলল যে আল্লাহ আপনাকে ভালোবাসার দায়িত্ব আমি নিলাম। আল্লাহ পাক খুশিতে ফের বললেন কি কি জালেমের জালেম, কি জাহেলের জাহেল, মানে এতটা খুশি যে অনেক সময় যে খুশির ছুটে এমন একটা শব্দ বলে মনে যে বোকা দিতে, কিন্তু বোকাটাই কিন্তু সর্বোচ্চ মহব্বতের প্রকাশ। কি একটা ছেলে, ছেলে যেটারই ডাকে বুড়া বাপ পায় না, একটারও কাছে পায় না, শুয়ে শুয়ে কাঁদতে থাকে, মাথার যন্ত্রণায় কষ্ট পাইতে থাকে, কাতরাইতে থাকে, ক্ষুধা লাগলে যা পিপাসা লাগলে পানির জন্য খানার জন্য চিৎকার করতে থাকে, এই একটাও কাছে আসে না। তো দাঁড়াইলো, একদিন দাঁড়াইছে, মেহমানরা কোত্থেকে আসছে রুগী দেখার জন্য, ছেলেরা সাত আট জন সবগুলো দাঁড়ায় আছে। কে? আমারই ছেলে, বড় ছেলে, দ্বিতীয় তিন নম্বর ছেলে, চার নম্বর, পাঁচ নম্বর ছেলে, যে সাত নম্বর যেটা সরুরা যেটা খেদমত করে ওটা, এটা কি কয়? এটা পাগল, এটা এটা পাগল, এটা মাথা খারাপ, ওর মাথা ঠিক নেই। আরে এটা কোন কথা যে পাগল, এগুলো একটারও ডাইকে পাই না, আর ও দিন রাত বাপের খেদমত করে, পাগল ছাড়া আর কিছু এটা বলেন আপনারা? ওদের মতো বুদ্ধিমান হলে ওই কি এরকম দিন রাত বাপের পিছনে বাপের লোকে পড়ে থাকতো? বলেন কি কথা বলেন না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উপর খুশি হইয়া পাল্টা ফের কোনো কথা বলতে শুরু করলে বলতেন যে সাকিলাত কা উম্মুকা, উম্মুকা তোর মা যেন তোর খুঁজে না পায়। হাদিসের কিতাব আপনারা পড়েন না? এটা ওলামায়ে কেরাম, সাকিলাত কা উম্মুকা তোর মা যেন তোর খুঁজে না পায়, মানে তোর মা যেন তুই আতরে হারায় ফেলে। এটা কি বদ্দোয়া? এটা বদ্দোয়া না, এটা স্নেহের ভাষা, এটা একদম সীমাহীন মহব্বতের ঢেউ তরঙ্গ। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো এইভাবে কোরআন শরীফের আয়াতে মহান রব্বুল আলামিন বলেন যে যখন ইনসান মানুষ দৌড়ে এসে বলল যে আল্লাহ, আসমানে স্বীকার করলো না আপনার ভালোবাসার আমানত গ্রহণ করতে, জমিন পাহাড় সারা পৃথিবীর পাহাড়টা অস্বীকার করলো, আমি আপনাকে ভালোবাসার দায়িত্ব নিলাম, আমি ভালোবাসার আমানত বহন করব। আল্লাহ পাক খুশিতে বলেন কি, ইন্নাহু কানা জালুমান জাহুল, এতে কি কোনো সন্দেহ আছে? এটা একদম পাক্কা জাহেল, একদম শক্ত জালেম। শুনতেছেন ভাইরা? এটা হলো আল্লাহ পাকের সীমাহীন মহব্বত আর সন্তুষ্টির এবং রহমতের বহির প্রকাশ, যে আমার সর্বোচ্চ নৈকট্যের যোগ্যতার এবং মহব্বতের প্রকাশ করছে। কি শুনতেছেন ভাইরা? সর্বোচ্চ নৈকট্য, সর্বোচ্চ সন্তুষ্টির প্রকাশ করেছেন মহান রব্বুল আলামিন এই ভাষার মাধ্যমে। এই আয়াত পাক প্রমাণ হয় যে ইনসান বলছেন, মানুষ বলছেন আল্লাহ তখন যখন সে আল্লাহর মহব্বতে আগায় আসছে। এতে প্রমাণ হয় মানুষ তখন মানুষ হয় যখন জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর মহব্বতেই সে প্রমাণ দেয়। আমার প্রিয় বন্ধুরা বুঝতে পারছেন কথাটা? আমরা সকলে আল্লাহকে মহব্বত করব, তো এই ব্যাপারে কোনো দলাদলি তো নাই যে না আমরা অমুক দলের লোক, অমুক ক্যাবলার অনুসারী, আমরা এটা পারবো না, এই ক্ষেত্রে তো কোনো ঝগড়া নাই। আল্লাহ তাআলা শুকর এই দুই বিষয় যে মুসলমানরা এখানে শক্তভাবে নরম হয়ে যায়, একটা হলো আল্লাহর মহব্বত আর একটা হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত। চলো ভাই, এই দুই বিধানের উপরে, দুই ফর্মুলার ফাউন্ডেশনের উপরে আমরা একমত হয়ে আগানোর চেষ্টা করি জান্নাতের দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। আরে হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোরা পাক্কা মুমিন হয়ে আমার সঙ্গে জান্নাতে থাকবি, তার জন্য তৈরি হলো আমার মহব্বত তোমাদের অন্তরে এমনটা হওয়া চাই যে তোমার মা বাপের চেয়ে বেশি, তোমার সন্তানাদির চেয়ে বেশি, দুনিয়ার সকলের চেয়ে বেশি। অনেক মুসলমান ভাইরা ঠিকই নামাজ পড়েন, এমনকি তাহাজ্জুদ পড়েন, হজ উমরার জন্য ছুটতে থাকেন, রাজনৈতিক দল করেন বা যাই করেন, কিন্তু আল্লাহর মহব্বতে অগ্রগামী থাকতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে অগ্রগামী থাকতে চান। দলের কথা মনে করলে দলের নেতার মহব্বতে এমন পাগল, মাথা ঠিক থাকা মুশকিল হয়ে যায়। রাজনৈতিক দল যারা করেন, এই খাস খাস কিছু রাজনৈতিক দলের লোকদের চরিত্র এমনই দেখা যায়, দলের কথা শুনলে এটা কোনো ক্রমে আর ভুলতে পারে না। কিন্তু বিষয়টা এতটুকু, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সকলের উপরে থাকে। কি কথা বুঝেন না ভাইরা? এই ক্ষেত্রে যদি আমরা পাকাপোক্ত হইতে পারি তাহলে নিঃসন্দেহে আপনি কামিয়াব এবং বিজয়ী। আল্লাহ আমাদের কবুল করে তৌফিক দান করেন। কি কথা বুঝতেছেন ভাইরা? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন মহব্বত করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া কিছুই ভালো লাগতো না। যে একটু এক নজর দেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখা সাহাবায়ে কেরাম মনে করতেন লাখ কোটি বাদশাহী থেকে বড় সম্পদ। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে তিন জিনিস এই পৃথিবীতে আমার নজরে সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে দামি, সাত আসমান জমিন থেকেও দামি, সাতটা আসমান সপ্তম জমিন থেকে দামি, চাঁদ সূর্য থেকেও দামি, লাখো কোটি চাঁদ ফেরেশতাগুলো দামি, সেটা কি? আর নজর ইলাইক, হে পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক এক নজর আপনাকে দেখা সবকিছুর চেয়ে বেশি দামি আমার নিকটে, সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ সেই মহব্বত আমাদেরকে অনুসীব করেন। হ্যাঁ, জুলুস বাইনে ইয়াদাইক, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক কিছুক্ষণ আপনার সামনে একটু আদবের সাথে বসতে পারো, সমস্ত দৌলত থেকে, সমস্ত বাদশাহী থেকে বড় সম্পদ, সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে দামি আমার নিকটে। ওয়াল ইনফাকু মালি আলাইক, এবং আমার ধন সম্পদ আপনার জন্য খরচ করতে পারা, হ্যাঁ, ব্যয় করতে পারা, উৎসর্গ করতে পারা, এটা আমার নিকট সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে প্রিয় দৌলত। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অফাতের পরে শূন্য মদিনা দেখা সহ্য করতে পারতেছিলেন না। যেই মদিনায় ঘুম থেকে জাগলে প্যারা রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের সূর্যের আলোকে হার মানার মতো এই সুন্দর চেহারাটা আমি দেখতাম, সেই চেহারা মুবারক যখন দেখব না, আমি মদিনায় থাকবো কেমনে? শুনতেছেন ভাইয়েরা, এই বেদনার যন্ত্রণায় তিনি মদিনা থেকে সরে গিয়া শুধু সিরিয়াতে অবস্থান করলেন, সেখানে থাকতেন। কিছুদিন পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে হযরত বেলালকে বললেন যে, বেলাল, তুমি আমার কাছে আসো না, এত দূরে থাকো। ঘুম থেকে জাগলেন হযরত বেলাল, অস্থির হয়ে গেলেন এবং মদিনার দিকে ছুটলেন। এই হাদিসে পাক থেকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার এই ঘটনা থেকে প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেহেতু বলছিলেন যে, মান রাআনি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, যে আমাকে দেখলো স্বপ্নে নিঃসন্দেহে সে আমাকেই দেখলো, কারণ শয়তান আমার আকৃতি কোশ্চিন কালো ধারণ করতে পারে না। কিন্তু স্বপ্ন যুগে যে হেদায়ত দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা ফলো করছেন কিনা হযরত বিলাল? এতে প্রমাণ হয় যে আল্লাহর দিনের মুয়াফিক অনুকূল স্বপ্ন যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কিছু দেখান যেটা কোরআন সুন্নাহ এবং আল্লাহর দিনের আলোকে সঠিক, সেটা আমলে নেওয়া চাই, সেটাকে বাস্তবায়ন করা চাই, সেটাকে ফলো করা চাই, তবে বিজ্ঞ কোন ওলামায়ে দ্বীনের সঙ্গে পরামর্শ করে নিয়ে বিষয়টাকে ভালোভাবে বুঝে নেওয়া উচিত। আমার কথাটা বুঝতেছেন ভাইয়েরা? হ্যাঁ, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা ছুটলেন মদিনার উদ্দেশ্যে, মদিনা শহরে পৌঁছলেন। বাস যেই লোকজন চতুর্দিক থেকে শুনতেছিলেন বিলাল আসছেন, বিলাল আর কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাগল দেওয়ানাকে এক নজরে দেখার জন্য সব চতুর্দিক থেকে বন্যার মতো ছুটে আসতেছিলেন। বাস হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা আসলেন, এমনকি মদিনা শহরের ঘর ঘর থেকে মহিলারা পর্যন্ত অস্থির হইয়া ঘরের বাইরে চলে আসতেছিলেন দেখার জন্য, না আবেগের ছুটে, যে বিলাল আসছেন, বিলাল আসছেন, এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে গেছে পুরা মদিনা জুড়ে। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও আসছেন, আমার নানার দেওয়ানাকে দেখে আসছে। শুনতেছেন ভাইয়েরা? হ্যাঁ, তো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ যখন হলো, তো হযরত বিলাল তখন আর কোথাও আজান দিতে সাহস করতেন না, কারণ আজান দিবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজানে বলতে হয়। এটা বলতে গিয়ে হযরত বিলাল এর অবস্থা এমন হইতো যে সহ্য করা মুশকিল লাগত। কিন্তু হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু তারা অনুরোধ করলেন যে, আপনি আজান দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম প্রাণের এবং এত স্নেহের এই দুলারি, তো তাদের কথা অস্বীকার করবেন, স্নেহের দুলালদের কথা অস্বীকার করবেন, এটা কিভাবে সম্ভব? তিনি নত হলেন, সম্মত হলেন, বাস আজান দিলেন। মদিনার এই এই মাহলে হঠাৎ করে বিলালের কণ্ঠের আজান শোনার পরে মানুষ পাগলের মতো চতুর্দিকে ছুটে আসতেছিল, পাগলের মতো ঘর থেকে দৌড়ে বাহির হইতেছিল যে বিলালের কণ্ঠ কোথেকে শুনতেছি আমরা? শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতেন, অনুসরণ করতেন, মানতেন, ভালোবাসতেন, উৎসর্গিত হইতেন, সেই রঙের মহব্বত ভালোবাসা, সেরকম সেই রঙের উৎসর্গিত জীবন আল্লাহ পাক আমাদেরকে দান করেন, সমস্ত মুসলমানকে দান করেন। আপনাদের এই এলাকার মধ্যে একটা এই দ্বীপ প্রতিষ্ঠান হয়েছে যেখানে কোরআনে পাক শিক্ষা দেওয়া হয়। শুনতেছেন ভাইয়েরা, কোরআনে পাকের হাফেজ তৈরি হয়। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফ যখন হাতে নিতেন, যে চোখে লাগাইতেন, বুকে লাগাইতেন, চুমু খাইতেন এবং বলতেন, হাজা মনসুরু রব্বি, আমার মাওলা আমার নিকটে এর মধ্যে পয়গাম পাঠাইতেন।
আমার সঙ্গে কথা বলছে যে তুই এই করবি, এইভাবে থাকবি, আমার জন্য গাইডলাইন এবং ডিরেকশন এবং হেদায়ত নামা পাঠাইছেন। আমার রব্বুল আলমিনের পক্ষ থেকে এটা আমার জন্য হেদায়ত নামা। শুনতেছেন ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, যে যে মুসলমান, প্রত্যেক মুসলমানই নিঃসন্দেহে কোরআনকে ভালোবাসে। আমি শুনে অত্যন্ত মুগ্ধ হয়েছি যে এই ব্যাপক অঞ্চলের মুসলমান ভাই বোনেরা এই প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে মহব্বত করেন এবং প্রতিষ্ঠানের প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করেন এবং প্রতিষ্ঠানের সহযোগিতার চেষ্টা করেন। নিঃসন্দেহে আল্লাহর কোরআনের মহব্বত ভালোবাসা যাদের থাকবে, কোরআনের খেদমত যাদের জীবন হবে, কোরআনের খেদমতে যাদের জীবন যুক্ত হবে, আল্লাহ পাকের রহমতের ধারার সঙ্গে নিশ্চয়ই তাদের জীবন যুক্ত হবে। আর আল্লাহর রহমতের ধারার সঙ্গে তাদের জীবন যুক্ত হবে, নিঃসন্দেহে আল্লাহর রহমতে তাদের ঠিকানা জান্নাতুল ফেরদাউসই হবে। আল্লাহ আমাদের সকলকে কোরআনকে ভালোবাসার, কোরআন ওয়ালাদের ভালোবাসার তৌফিক দান করেন। কোরআনের সঙ্গে, কোরআনের খেদমতের সঙ্গে, কোরআনের এই নূরের ধারার সঙ্গে যুক্ত হওয়ার, যুক্ত থাকার তৌফিক দান করেন, কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িল কারীম। আপনাদের অটুট ধৈর্য শেষ পর্যন্ত আমাকে স্তব্ধ করে দিচ্ছে। আপনাদের ধৈর্যকে হাজার লাখ কোটি কোটি মুবারকবাদ। আল্লাহ তাআলার মেহেরবানি, মজহাবের বিষয়টাও এসা আল্লাহ পাকের রহমতে কেমনে আমি এরাদা, বিলকুলই এরাদা থাকে না যে আজকেও ভাবছিলাম যে আজকে তো আল্লাহর মহব্বত, রসুল্লাহ সাল্লাহ মহব্বতের কথাই বলি। কোন দিক থেকে এসে মজহাব আসে? কারণ মহব্বত যে করবেন, মহব্বত একটু ঠিকভাবে তো করতে হবে। কি কথা বুঝেন না ভাইরা, উল্টা পাল্টা মহব্বত করলে মহব্বতের চোটে কি আর বলবো, আল্লাহ তাআলা রহম করেন। তো মহব্বত তো সহিভাবে করা চাই। তো মহব্বতের তরিকা তো কোরআন সুন্নাহ, কোরআন সুন্নার আলোতে মহব্বত। আর কোরআন সুন্নাহ আপনি আমি কি বুঝি? আমরা বুঝি না, ওলামায় দিন বুঝে না। আর ওলামায় দিন এই পরিমাণ বুঝেন যে ওই আকাবের দিন, ফোকাহায় দিন, আইম্মায় দিন যা বুঝতেন, এতটা তো ওলামায় দিনও বুঝতে পারেন না। ওলামায় দিনের নিকট যতটুকু এলেম কালাম, সবটা ওই আইম্মায় দিনের এলেম কালামের কাছেই সম্পূর্ণ ঋণী, কমপ্লিটলি ঋণী। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, তার নাসু সারা বিশ্বের মানুষ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ এর নিকট মুখাপেক্ষী আল্লাহর দ্বীনের গভীর জ্ঞান এবং সমজ বুঝ অর্জনের জন্য। ইমাম শাফি রহমতুল্লাহ এর মতো মানুষ বলতেন এই কথা। আর আপনারা কিছু কিছু নতুন জমানার ডক্টররা, গবেষকরা মনে করতেছেন হযরত ইমাম আবু হানিফা কোরআন সুন্নাহ বুঝতেনই না এবং হাদিস বেশি একটা জানতেনই না। হ্যাঁ, যে বড় বড় বিখ্যাত মুহাদ্দিসরা ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহর সামনে নত হচ্ছেন, আর এর হাদিস জানতেন না, এজন্য নত হয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ এর মতো মানুষ, তিনি বলেন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহর মতো এইরকম এলেমওয়ালা, এরকম আমলওয়ালা, এরকম আল্লাহ ভীরু আমি আর কাউকে দেখি নেই। আপনারা ডক্টর সাহেবরা আব্দুল্লাহ ইবনে মুবারককে চিনেন কিনা? হ্যাঁ, সেই আবদুল্লাহ ইবনে মুবারকের মতো এই সুবিখ্যাত মুহাদ্দিস, চার মজহাবের তামাম উলামা মুহাদ্দিসিন এবং মজহাব যারা মানেন না, ওই ওই পূর্বেকার সেই বড় বড় উলামায় দিন পর্যন্ত আবদুল্লাহ ইবনে মুবারকের ইলমের সামনে নিঃসন্দেহে তাদের জ্ঞান আর আদবের কারণে মাথা নত করে। সে আবদুল্লাহ ইবনে মুবারক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে মানতেন কিভাবে? হ্যাঁ, ইমাম মোহাম্মদ ইবনুল হাসান আর সাইবানী রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, ইমাম মোহাম্মদ ইবনুল হাসান আর সাইবানী, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই দুজনই হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইরও উস্তাদ। কি কথা বুঝতেছেন ভাইরা? আবার দুজনই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইর সাগরেদ, যেমন তারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর সাগরেদ। ইমাম মালিক রহমতুল্লাহর কাছে গেছিলেন কি জন্য? তার ইলমে হাদিস থেকে আহরণ করার জন্য। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সেই ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই যে বিখ্যাত মুহাদ্দিস, হাফিজুল হাদিস, অন্যান্য মজহাবের ইমামরা এবং বড় বড় মুহাদ্দিসিনরা পর্যন্ত সেটা বিনা বাক্য ব্যয়ে মানেন। শুনতেছেন ভাইরা, এত বড় মুহাদ্দিস ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ যে অনেক উচ্চ মানের হাফিজুল হাদিস এবং ইমামুল হাদিস, এটা তো বিশ্বের সব ইমামরাই মানেন। সেই বড় বড় মুহাদ্দিসিন
ইমামুল হাদিস হাফিজুল হাদিসরা হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কথার বাইরে কদম রাখেন না। তো ইমাম আবু হানিফা দিন জানেন না, কোরআন জানেন না, হাদিস জানেন না, এই কারণেই কিনা এই বড় বড় মুহাদ্দিসরা তার সামনে নত হয়েছিলেন। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাই, আপনারা যারা এই বড় বড় ডক্টর এবং গবেষকরা, আপনারা জানেন কিনা ইমাম তাহাবী রহমুল্লাহর যে বিখ্যাত হাদিসের কিতাব শরহ মানিল আসার, মুশকিলুল আসার, এগুলো কি আপনাদের হাতে পৌঁছছে কিনা? ইমাম তহাবী রহমতুল্লাহ আলাই এত বিখ্যাত হাফেজ হাদিস, এত উচ্চমানের মুহাদ্দিস এবং ফকিহ যে সারা বিশ্বের হাফেজুল হাদিসরা তাকে শ্রদ্ধার নজরে দেখেন, সেই ইমাম তহাবী রহমতুল্লাহ আলাই হযরত ইমাম আবু হানিফার একান্ত এবং পরম চরম ভক্ত। এত বড় মুহাদ্দিস ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ভক্ত হলেন এই কারণে কি যে তিনি হাদিস জানতেন না, বা এই 15-20টা 17-18টা হাদিস মুখস্থ জানতেন আর বাকি খোঁজখবর ছিল না, এই কারণে মানতেন। কি সব কথাবার্তা! আপনারা যুক্তি নির্ভর কথা বলতে শুনলাম অভ্যস্ত ভালো, তা আপনাদের যুক্তিতে এই বলে এত বড় বড় মুহাদ্দিস হাফেজুল হাদিসরা এই যিনি হাদিস জানতেন না এই তার কাছে গিয়ে মাথা নত করতে বাধ্য হয়েছেন, এই আপনাদের যুক্তি আলো আপনাদেরকে ফতোয়া দেয়? কি আজব আজব কথা! প্রিয় বন্ধুরা, এই বিভ্রান্তির পথ থেকে যতই জলদি ফিরব আমরা, তো ততই বেশি আমাদের জন্য কল্যাণের আলো ইনশাআল্লাহ তাআলা ফুটে উঠবে। আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণময় পথ অনুসরণ তৌফিক দেন, ধ্বংসাত্মক কহর গজব এর পথ থেকে, লাঞ্ছনার পথ থেকে আল্লাহ আমাদের সকলকে, সমস্ত মুসলমানকে হেফাজত করেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।
আরে বেটা জলদি কর, পিয়া ভুনাইয়া আজিল, আরবিতে বললে কেসা মজা লাগে, আরবি ভাষায় দারুণ মজাদার, ভীষণ মধুময়, কিন্তু কোরআনে পাকে আরবি আর আরবি ভাষা এক কথা নয়, বুঝতেছেন ভাইয়া? কোরআন আরবি এমনি আরবি, কিন্তু নমরুদও বলতে পারে, ফেরাউনও বলতে পারে, আবু লাহাব আবু জাহালও 2-4 ঘন্টা আরবিতে ভাষণ দিতে পারে। অনেকে আরবি বুঝলে আর ভাষণ দিলে মনে করে আমি ডক্টর অফ ইসলাম, কি এক জালার মধ্যে আমরা পড়ে গেছি। আরবিতে ভাষণ দিলে, বক্তৃতা করতে পারলে, বই পুস্তক লিখতে পারলে, রেফারেন্স দিতে পারলে মনে করে আমি ডক্টর অফ ইসলাম। আর মুসলমানরাও, এমনকি অনেক উচ্চ শিক্ষিত লোকরাও কেন যে বিভ্রান্তির শিকার হয়ে যান, ইনি ইসলাম সম্পর্কে ব্যাপক জানেন, এত রেফারেন্স দিতে পারেন, বাপরে কি বাপরে কি! এখানে তিনি কি আল্লামা সাব্বিরাউদ উসমানি? হ্যাঁ, তিনি হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি, তিনি নামে রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুহির মতো আলেমদিন, তিনি আল্লামা জাফরুদ উসমানির সমকক্ষ কেউ! শুনতেছেন আপনারা কি হলো আজকে মুসলমানদের? আলেম দ্বীনের সামনে আমাদের এই আলেম দ্বীনের নিকট থেকেই দ্বীনের আলো, ইলমের আলো, ওহির আলো আমাদেরকে আহরণ করতে হবে, অন্য কোথাও নয়, অন্য কোথাও থেকে নয়। হ্যাঁ, যাই হোক, দোয়া করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আফির লানা ওয়া আরহামনা, اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة، اللهم احسن عاقبتنا في الامور كلها، واجرنا من خزي الدنيا وعذاب الاخرة، اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا، وكره الينا الكفر والفسوق والعصيان، وكره الينا الكفر والفسوق والعصيان، وكره الينا الكفر والفسوق والعصيان، ربنا ارنا الحق حقا وارزقنا وارنا الباطل باطلا وارزقنا اجتنابه، رب اغفر وارحم وانت خير الراحمين، اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين، رب اغفر وارحم وانت خير الراحمين، اي الله عمد الشكر كما عبقرن، شمس مسلمان كما عبقرن، عمد الشكر الزندگي تي، অন্তরাত্ম আপনি নূরি নূর নসিব ফরমায়া দেন, ঘরে ঘরে আমাদের সকলের, সমস্ত মুসলমানের ঘরে ঘরে
কামিল দিনের নূর, কামিল সুন্নতের নূর, কামিল ইখলাসের নূর আপনি পৌঁছায় দেন, নসিব করে দেন। আল্লাহ তমাম কুফর থেকে, শিরক থেকে, বেদাত থেকে, সকল গুমরাহি থেকে, সকল বিভ্রান্তি থেকে, ধ্বংসের লাঞ্ছনার তমাম রাস্তা থেকে আমাদেরকে হেফাজত করেন, সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ বেবুজ হওয়ার কারণে, এলমের এবং দিনী জ্ঞানের ঘাটতির কারণে যে সকল মুসলমানরা আজকে দুনিয়া ব্যাপী, বিশেষ করে উপমহাদেশ ব্যাপী হকাই হক চার মজাবের বিরুদ্ধে, বিশেষ করে সর্বোচ্চ মজাব হানাফি মজাবের বিরুদ্ধে যারা নানা রকমের কথাবার্তা বলে বেড়াইতেছেন, তাদেরকে এই ধ্বংসাত্মক পথ থেকে ফিরবার তৌফিক দেন। মুসলমানদেরকে বিভ্রান্তির অন্ধকার থেকে আপনি হেফাজত করেন। সমস্ত মুসলমানকে, উপমহাদেশের মুসলমানদেরকে যারা হানাফি মজাবের অনুসারী, হানাফি মজাবের উপরে অটল অবিচল সুপ্রতিষ্ঠিত আপনি করে দেন, তাদের কদমকে আপনি জমায় দেন, নুসরত করেন, মদত করেন। হ্যাঁ আল্লাহ, এটা মজাব তো কারো ব্যক্তির মতবাদ নয়, এটা কোরআন সুন্নার এলমের দরিয়ার মধ্যে যারা অকুল সাগরের মধ্যে যারা থাকতেন, বসবাস করতেন, সেই আকাদের দিন, ফোকাহায় মিল্লত, সে আইনময় দিনের, সেই এলমের আলোকে কোরআন সুন্নার যে সর্বোত্তম নির্ভরযোগ্য ব্যাখ্যা, আল্লাহ সেই কোরআন সুন্নার নির্ভরযোগ্য ওলামায় দিনের কৃত ব্যাখ্যা, তার থেকে সরায় দেওয়া মানে আপনার দিন থেকে বিচ্যুত করা, অন্ধকার নিমজ্জিত করা। আল্লাহ এই ধ্বংসাত্মক পথ থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের বংশধরকে হেফাজত করেন, আমাদের সকল আপনজন প্রিয়জনকে হেফাজত করেন, সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ মুসলমানদের ঘরে ঘরে সীমাহীন রহমত নাজিল করেন, প্রতিটি দিনই প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন, প্রতিটি দিনই প্রতিষ্ঠানের অভাব অনটন দূর করেন। আল্লাহ জরুরত সময় আসমানি ভান্ডার থেকে আপনি পুরা করেন। এই মারকাজের সুন্না প্রতিষ্ঠান মাদ্রাসা এখানে যে কায়েম হয়েছে, আল্লাহ এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত জন্য কবুল করেন, একে আল্লাহ বসিত ঋণ ফরমায়া দেন, বরকতে পরিপূর্ণ করে দেন, নূরে নূর আন্দিত, নূরে নূর আন্দিত করে দেন। আল্লাহ হেদায়তের মারকাজ, সুন্নতের মারকাজ, হকের মারকাজ রূপে আপনি কবুল ফরমান, দূর দূর পর্যন্ত ব্যাপকভাবে সারা সকল অঞ্চলের মুসলমানদেরকে, সারা বিশ্বের মুসলমানদেরকে এই সকল দিনী প্রতিষ্ঠানকে মহব্বত করার, ভালোবাসবার, খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি কবুল করেন, কবুল করেন, কবুল করেন, মদত করেন, গায়েব থেকে বেসুমার নুসরত নাজিল ফরমান। আল্লাহ সকলের কুলুবকে, দিল সমূহকে দিনী প্রতিষ্ঠানের খেদমতের প্রতি মহব্বতের জন্য আপনি আকৃষ্ট করে দেন, বিগড়িত করে দেন। আল্লাহ আমাদেরকে আপনার কামের দিনের উপরে প্রতিষ্ঠিত করে দেন, দিন নিয়া বাঁচা, দিন নিয়া মরার জন্য কবুল করেন। আপনার মহব্বত রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, সুন্নতের মহব্বত এবং নূর দ্বারা আমাদের জীবনটাকে সুন্দর, আবাদ এবং সফল কাম বানায় দেন, জান্নাতের রাস্তাকে আমাদের জন্য নিষ্কণ্টক করে দেন, ওলামায়ে দ্বীনকে মহব্বত করার তৌফিক দান করেন, আউলিয়া ইকরামকে মহব্বত করার তৌফিক দান করেন, নিজেদের আপোষের ভুল বোঝাবুঝি দূর করে নিজেরা আমরা মুসলমানরা ভাই ভাই হয়ে থাকতে পারি, এরকম মন, এরকম ইমান, এরকম ইমানের নূর আমাদের সকলকে নসিব করেন। তমাম দোয়া মোনাজাতকে রহমতুল্লাহ আলামিন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনি কবুল করেন, কবুল করেন, কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিজ নিজ মোবাইলের হোয়াটসঅ্যাপে হযরত ওয়ালা দামাত বরকাতুহুমের প্রতিদিনের বয়ান পাওয়ার জন্য যোগাযোগ করুন 01715801869 মুফতি শহীদুসালাম কাসেমি। নাম পাঠানোর সময় নিজের নাম এবং নাম্বার পাঠাবেন, তবে তা কোনো প্রাণীর ছবি মুক্ত থাকবে।